exclusively on FusionBD.com.
It's here with more fun and fear.
شروع اول بودتون همه رو پر بیشتی در چه پرشت به ویدیو بود این ایت افمه بیش بود به رب منی بود این هارو گلاب شروع گروه تیمو تی شما رد اگر رو ده شون تی که ده خواهد نو دکتر گروه به این دگان شون تی شون تی ایگه ری تو اپسکیل بود این هارو گلاب ده خود سپیشل کارن از پلتون بار مدد هارو گلاب ده هارو سیر شروع هد چه ایبار شروع هد چه پیانس دوگره ড্রাকুলা তো আজ থাকছে ড্রাকুলার প্রথম পর্ব এবং এরকম করে বেশ কয়েকটা পর্বে আমরা ড্রাকুলার সিরিজের প্রথম স্টোরিটা শেষ করব আর সেই সাথে আরও বেশ সুন্দর সুন্দর আরও অনেকগুলো হর স্টোরিজ আছে আমাদের সাথে বেশ বিখ্যাত বিখ্যাত বড় বড় লেখকের বেশ কয়েকটা স্টোরি আছে তো আজকের পর্বটা খুব এক্সাইটিং জায়গায় আশা করি খুবই ভালো লাগবে এবং সেই সাথে আজকে একটি হর ক্লাবের একজন মেম্বার আমাদের সাথে আছেন সো গানে চলে যাচ্ছি তিনটি গান শুনে ফিরে আসছি সাথে শুনছেন রেডিও ফুটে রেডিও সেভেন সৃষ্টি আছে আপনার সাথে কিনে ভূত এফএম হরর ক্লাব নিয়ে এবং আমার সাথে আছে ফ্যান্টম হরর ক্লাব থেকে আজকেও তারা বেশ অনেকবারই এসছে কে কে এসছে রূপ বাসাবো থেকে তো এই যে একদম শুরুতে একটা ভূতের কাণ্ড ঘটে গেল না মানে কথা শোনা যাচ্ছিল না নাকি রূপই কথা বলতে পারছিল না দেখ সেদিকে না দেখ আজকের মানে এপিসোডটা অনেক বেশি এক্সাইটেড মানে অনেক কিছু আছে যে কারণে আমি অনেক বেশি এক্সাইটেড এবং এক্সাইটমেন্টের জন্য কিছু বোধ হয় এলোমেলো হয়ে যাচ্ছে কথা তাই না তো যাক সেদিকে যেদিকে যেতে যাচ্ছি সেটা হচ্ছে যে আজকে মেল অফ দ্য উইকে বেশ অনেকগুলো স্টোরি এসছে এই সপ্তাহে তো তার ভেতরে একটা বিশাল অংশ সেই বিভিন্ন বিখ্যাত লেখকদের গল্প এবং ফ্যান্ডম হরর ক্লাব থেকেও বেশ অনেকগুলো গল্প এসেছে এবার তো আজকে যে গল্পটা মেল অফ দ্য উইকে পড়তে চাচ্ছি সেই গল্পটা এর আগেও এসেছে ব্ল্যাক ম্যাজিক হরর ক্লাব থেকে একজন পাঠিয়েছিলেন হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের একটা গল্প রিসেন্টলি আরো একজন মেল করেছে এই গল্পটা শোনার জন্য সহপাঠীভূত আজকের হরর ক্লাবের মেল অফ দ্য উইকে এই গল্পটা পড়া হবে এবং সেই সাথে আরো যেগুলো আছে যেমন আজকে প্রতিক্রিয়া শুরু হচ্ছে হরর সিরিজ ব্র্যাম স্টোকারের গল্প উপন্যাস ড্রাকুলা তো ড্রাকুলার নিয়ে কথা হবে মেল অফ দ্য উইকের স্টোরিটা ফার্স্টে পড়ে নিচ্ছি তারপর ড্রাকুলা নিয়ে এবং আমাদের বাকি যে আয়োজনগুলো আছে সেগুলো নিয়েও কথা হবে শুরুতেই চলে যাচ্ছি মেল অফ দ্য উইকের স্টোরিতে আমার এই কাহিনী এতদিন কাউকে বলিনি জানতাম বড়দের বলে লাভ নেই তারা একটু বর্ণ বিশ্বাস করবে না সবকিছুই তারা যুক্তির কোষ্টি পাথরে যাচাই করতে চায় কিন্তু পৃথিবীতে এমন অনেক ঘটনা অনেক সময় ঘটে যেগুলো যুক্তি নির্ভর নয় তাদের ব্যাখ্যা করা সম্ভব হয় না চোখ কান বুঝে খালি বিশ্বাস করে যেতে হয় তাই আমরা বলি অলৌকিক ঘটনা কারণ পৃথিবীতে সচরাচর যা ঘটে ঘটতে পারে সেই মাপকাঠিতে এই কাহিনীর বিচার চলে না এমনই এক অলৌকিক ঘটনা আমার জীবনে ঘটেছিল কাজকর্মের অবকাশে সেই কাহিনী মনে পড়লে এখনো চমকে উঠি মাঝরাতে স্বপ্নের মধ্য দিয়ে দেখি মাঝে মাঝে তারই ছায়া ঘুমিয়ে বিছানার উপর উঠে বসে থাকি তখন বাকি রাতটুকু খুব ভয়ে ভয়ে কাটাতে হয় আজ থেকে প্রায় 36 বছর আগের কথা আমি তখন পুরনো ঢাকার ঐতিহ্যবাহী স্কুল সেন্ট গ্রেগরি স্কুলের 10th শ্রেণীর ছাত্র এই এলাকার বেশিরভাগ মানুষের মধ্যে হিন্দু জনবসতি বেশি ছিল মুসলমানদের সংখ্যা ছিল হাতে গোনা কয়েকজন মাত্র যা হোক পড়ালেখায় আমি খুব একটা খারাপ ছিলাম না ফার্স্ট সেকেন্ড না হলেও রোল কখনো 10-এর ওপর ওঠেনি কারণ এক ইতিহাস ছাড়া অন্য সব বিষয়গুলোয় মোটামুটি ভালো ছিলাম অঙ্কে বেশি ভালো অনেক চেষ্টা করেও ইতিহাসের সাল তারিখ গুলো কিছুতেই কণ্ঠস্থ করতে পারতাম না মঙ্গল আর পাঠান বাদশাদের নামগুলো গোলমাল হয়ে যেত। সতীদাহ প্রথা রোধ করা বেন্ডিং আর ডালহৌসি কার অক্ষয় কীর্তি সেটা মাথা চুলকে চুল উঠিয়ে ফেললেও মনে রাখতে পারতাম না। ফলে ইতিহাসের পরীক্ষার দিন আমার অবস্থা রীতিমতো সঙ্গীন হয়ে দাঁড়াত। বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে যতগুলো মন্দির পড়ত সবগুলোকে মাথা ঠেকাতাম, রাস্তার দুপাশের বড় সাইজের পাথর নুড়েও বাদ দিতাম না। আমার সঙ্গে পড়ত পশুপতি সামন্ত, ইয়া যাত্রীর চেহারা, অমাবস্যাকে হার মানানো গায়ের রং। ছোটবেলায় মা বাবা দুজনই মারা গিয়েছিল, সে থাকত দুঃসম্পর্কের এক পিসির কাছে, সেখানে তার লাঞ্ছনা গঞ্জনার অন্ত ছিল না। এই পশুপতি অন্য সব বিষয়ে যুদ্ধ করতে পারত না, কিন্তু ইতিহাসে একেবারে নাম করা ছাত্র। ইতিহাসের শিক্ষক নিবারণ বাবু পর্যন্ত তার উত্তর লেখার তারিফ না করে পারতেন না। আমি যখন পানিপথের যুদ্ধে আধমরা হবার উপক্রম হয়েছে তখন পশুপতি সমস্ত প্রশ্নপত্রের উত্তর দিয়ে পরীক্ষার হল থেকে বেরিয়ে যেত। কিন্তু অঙ্কে পশুপতি সামন্তের অবস্থা কাহিল, সোজা সোজা অঙ্কগুলো কষতে সে হিমশিম খেয়ে যেত। একটা বানর তেল মাখানো বাসে ঘন্টায় উঠছে 2 ফিট আর নামছে 1 ফিট, 22 ফিট পাঁচের আগে উঠতে তার কত দেরি হবে এমন একটা নিরীহ প্রশ্ন শুনে পশুপতির মুখটা এমন করে বসত মনে হতো তার অবস্থা এই বানরটার চেয়েও মারাত্মক। গরমের ছুটিতে সকাল থেকে রাত পর্যন্ত পশুপতি অঙ্কের পর অঙ্ক কষে গেছে, গোটা 6 খাতা শেষ, কিন্তু তাতেও বিশেষ সুবিধা করতে পারত না। বেচারা নিজেই বলতো আমার দ্বারা হবে না ভাই, অঙ্কটা কিছুতেই মাথায় ঢুকবে না। আমাদের আমলে প্রাইভেট টিউটর রাখার এত রেওয়াজ ছিল না, তবু আমরা পশুপতিকে বলেছিলাম একটা ভালো দেখে অঙ্কের মাস্টার বাড়িতে রেখে দে বরং। পশুপতি কোনো উত্তর দেয়নি, ছল ছল চোখে আমাদের দিকে তাকিয়েছিল। তার মনের ব্যথাটা বুঝতে আমাদের অসুবিধা হয়নি, পিসি কোনো রকমে বাড়িতে ঠাই দিয়েছে। দুবেলা দুমুঠো ভাত আর সাধারণ জামা কাপড়ের বদলে তাকে দিয়ে রাজ্যের কাজ করিয়ে নেয়। ছুটির দিন আমরা দেখেছি পশুপতি বসে বসে বেড়া বাচ্ছে, এর উপর প্রাইভেট টিউটরের বাড়তি খরচের কথা বললে পিসি তাকে বাড়ি থেকে বের করে দেবে। মনে মনে আমি কিন্তু পশুপতিকে হিংসা করতাম, কারণ যে ইতিহাসের লবণাক্ত সমুদ্রে আমি হাবুডুবু খাই কুল পাই না সেই ইতিহাসে পশুপতি অবলীলাক্রমে প্রথম হয়, রেকর্ড নাম্বার পায়। ইতিহাসের যে তারিখগুলো আমার কাছে শুলের খোঁচার সামিল, সেসব সন তারিখগুলো পশুপতি এমনভাবে আউড়ে যায় যেন অতি সাধারণ ব্যাপার। আরেকটা কারণও ছিল, আমি আশা করেছিলাম পশুপতি আমায় অনুরোধ করবে, আমি অঙ্কে ভালো, মাঝে মাঝে তাকে অঙ্কে সাহায্য করতে পারি। কিন্তু পশুপতি এ বিষয়ে কোনোদিন একটা কথাও বলেনি, অনুরোধ তো দূরের কথা। আমরা ক্লাসে সব শুদ্ধ 48 জন ছেলে, তার মধ্যে টেস্টে পাশ করলাম 40 জন, পশুপতিও একজন, অঙ্কে সে পাশ করেনি, কিন্তু হেডমাস্টারের হাতে পায়ের ধরে ফাইনালে বসার অনুমতি পেল, প্রতিশ্রুতি দিল মাঝখানের সময়টা সব ছেড়ে শুধু অঙ্ক কষবে। আমার অবস্থা ঠিক বিপরীত, ইতিহাসে ফেল করলাম না বটে, তবে কোনো রকমে কান ঘেঁষে বেরিয়ে গেলাম, একেবারে টলমল অবস্থা। আমিও ঠিক করলাম ছুটির বেশি সময়টুকু ইতিহাসেই নিয়োজিত করব। সে সময় আমাদের সেন্ট গ্রেগরি স্কুলের মেট্রিক পরীক্ষার সিট পড়ত মিরপুরের মণিপুর হাই স্কুলে, আমাদের বাড়ি থেকে প্রায় 10 মাইল দূরে। বাবার এক আলাপি উকিল ছিল সে এলাকায়, আমি পরীক্ষার আগের দিন সেখানে গিয়ে উঠতাম। ক্লাসের অন্য ছেলেরা কে কোথায় উঠেছিল খোঁজ রাখেনি, তখন খোঁজ রাখার মতো মনের অবস্থা নয়। পরীক্ষার হলে সবার সাথে দেখা হলো, ইংরেজি বাংলা দুটো পরীক্ষা নির্বিবাদে শেষ হলো। পশুপতির সিট পড়েছে ঠিক আমার সিটের পেছনে। তৃতীয় দিনে অঙ্ক, হলে ঢুকবার মুখে পশুপতির সাথে দেখা হলো একেবারে সামনাসামনি, কপালে আধুলি সাইজের সিঁদুরের টিপ, পকেট বোঝাই ফুল আর বেলপাতা, এত রকম অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়েও পশুপতির মুখে নির্ভীক ভাব ফোটাতে পারেনি, দুটি চোখে আসন্ন বিপদের ছায়া। পরীক্ষা আরম্ভ হলো, 4টি অঙ্ক শেষ করে 5 নম্বর অঙ্কটি শুরু করছি, হঠাৎ চেয়ারটা নড়ে উঠল, আর চোখে পেছনে তাকাতেই কেন ফিস ফিস করে শব্দ এলো।
অঙ্কগুলো দেখে না, আমি একটু পারছি না।
গোটা তিনেক গার্ড অবশ্য এধারে ওধারে ছিল, তারা খুব কড়া এমন মনে হলো না। দুজন তো হাতে খোলা বই নিয়ে পায়চারি করছেন, ছাত্রদের দিকে নয়, তাদের নজর বইয়ের পাতায়। আরেকজন একেবারে কুমার দিকে দাঁড়িয়ে আছেন। আমি যদি এক পাশে একটু সরে বসি, আমার খাতা দেখে অঙ্কগুলো টুকে নিতে পশুপতির কোনো অসুবিধা হবে না। সব টুকটার দরকার নেই, গোটা চার পাঁচ অঙ্ক টুকে নিলেই যথেষ্ট, পাঁচ নম্বর হয়ে যাবে। কিন্তু আমি নিজের শরীরটা দিয়ে খাতাটা আরো ঠেকে দিলাম, যাতে কোনো দিক দিয়ে কোনো ফাঁক না থাকে। পশুপতি আমার কষা একটা অঙ্ক দেখতে পেল না। মনকে বোঝালাম দুর্নীতির প্রশ্রয় দেওয়া কিছুতেই ঠিক হবে না, এভাবে পশুপতিকে সাহায্য করা অন্যায়, ধরা পড়লে দুজনেরই সর্বনাশ। অবশ্য এসব নীতিমালার আড়ালে আমার মনের হিংসাটাই প্রকট হয়ে উঠেছিল। পশুপতি আমার পেছনে, কাজে ইতিহাসের দিন তার কাছ থেকে বিশেষ সাহায্য পাব এমন ভরসা কম। তাছাড়া নিতান্ত বেখাপ্তা প্রশ্ন যদি না আসে, তাহলে ইতিহাসে হয়তো কোনো রকম আমি পাশ করে যেতে পারি। কিন্তু পশুপতির খোদোক্তি শুনে মনে হচ্ছে একটা অঙ্ক সে এ পর্যন্ত করতে পারেনি। আরো কয়েকবার চেয়ারটা নড়ে উঠল, পশুপতির করুণ অনুনয়ের সুর কানে এলো, আমি অনল অটল। দেখতে পেলাম সময় শেষ হবার আধ ঘন্টা আগে পশুপতি অঙ্কের খাতা জমা দিয়ে টলতে টলতে বাইরে চলে গেল। পরের দিন ইতিহাস, আমার অগ্নি পরীক্ষার দিন। তাড়াতাড়ি খাওয়া শেষ করে ইতিহাসের বইগুলো নিয়ে বসলাম। দরকার হলে অনেক রাত অবধি পড়ব, মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন। কিন্তু যতই পড়তে লাগলাম মনে হলো বিশেষ সুবিধা করতে পারছি না। মুঘল সম্রাটের ছুঁচালো দাড়িগুলো যেন সর্বাঙ্গে ফুটতে লাগলো। আগে বাবর না আকবর কিছুতেই মনে করে উঠতে পারলাম না। দৃঢ় বিশ্বাস হয়ে গেল হর্ষবর্ধনের বাপের নাম গোবর্ধন। ফরাসিদের পীঠস্থান ফরাসডাঙ্গা পটলডাঙ্গার কাছে কিনা সেটা নিয়েও চিন্তিত হয়ে পড়লাম। আসল কথা, একই ইতিহাসের জ্ঞান খুব গভীর নয়, তার উপর আসন্ন বিপদে উত্তেজনা সব মিলে যেটুকু এত কষ্ট করে এতদিন কণ্ঠস্থ করেছিলাম সব বেমালুম ওলট পালট করে দিল। সর্বনাশ, একেবারে মাথায় হাত দিয়ে বসলাম। হঠাৎ খুট করে শব্দ, দরজার দিকে চেয়ে চমকে উঠলাম। চৌকাঠের উপর পশুপতি, সেই রকম কপালে সিঁদুরের ফোঁটা, পকেট ভর্তি ফুল বেলপাতা। একিরে তুই চলে এলাম, একটা গোপনীয় খবর আছে।
গোপনীয় খবর?
প্রশ্ন করতে গিয়ে মনে পড়ে গেল নয়টা বাজার সঙ্গে সঙ্গে উকিল বাবুদের গেট বন্ধ হয়ে যায়, বাইরে থেকে লোক ঠোকার কোনো উপায় নেই। প্রশ্ন করলাম, তুই ঢুকলি কি করে? গেটের কাছে চাকর দাঁড়িয়েছিল একটা, আমার কথা বলতে তাকে ঢুকতে দিয়েছে। কথা বলতে বলতে পশুপতি এগিয়ে এসে আমার তক্তপোষের উপর বসলো। আমার তো এই শহরে চেনা জানা কেউ নেই, আমি এখানে চায়ের দোকানের পেছনে চারপাই পেতে আশ্রয় নিয়েছি। একটু আগে সেখানে দুজন শিক্ষক এসেছিলেন, তাদের মধ্যে একজন সম্ভবত আমাদের ইতিহাসের প্রশ্নপত্র করেছেন। চায়ের দোকানে বসে তারা সে বিষয়ে আলোচনা করছিলেন, আমি পার্টিশনের আড়াল থেকে বসে বসে শুনেছি, বলল পশুপতি।
বলিস কি?
উত্তেজনায় আর আনন্দে আমি সোজা হয়ে বসি। আমি প্রশ্নগুলো বলছি, তুই লিখে নে। তোর কথাই আগে মনে পড়ল, তাছাড়া তোকে বাড়িতে ঢুকতে দেখেছি, তোর আস্তা না চিনি, তাই ছুটে আগে তোর কাছে এলাম। পশুপতির এত কথা আমার কানে গেল না, আমি কাগজ পেন্সিল নিয়ে একেবারে তৈরি, হাতে সময় কম, প্রশ্নগুলো জানতে পারলে সারা রাত ধরে একবার চেষ্টা করব। লেখ, অশোকের রাজ্য শাসন প্রণালী, আকবর ও আওরঙ্গজেবের তুলনামূলক সমালোচনা, মুঘল সাম্রাজ্যের পতনের কারণ, শিবাজীর সাম্রাজ্য বিস্তারের কাহিনী, চিরস্থায়ী বন্দোবস্ত, এই কয়টাই আমি শুনতে পেয়েছি। যথেষ্ট যথেষ্ট, উৎসাহে আমি চেঁচিয়ে উঠলাম, এই কটা ঠিক মতো লিখতে পারলেই হয়ে যাবে, পাশ করার ভাবনা গেল, হয়তো ভালো নম্বর পেয়ে যেতে পারি। এতক্ষণ পরে পশুপতির জন্য আমার মায়া হলো, বিছানাকে কয়েকটা অঙ্ক দেখালি হতো, ইতিহাসের প্রশ্ন জানতে পেরে ছুটে আগে তো আমার কাছে এসেছে। জিজ্ঞাসা করলাম, অঙ্ক কেমন হলো? স্পষ্ট দেখতে পেলাম পশুপুতির মুখে বিষণ্ন একটা ছায়া নেমে এল, একটু যেন বিমর্ষ ভাব। অন্যদিকে চেয়ে বলল, ওই একরকম, যা হয়ে গেছে তার কথা আর ভাবছি না। পিছন থেকে দেখলে নিজেদের ক্ষতি হয়, আমি চলি, তুই পর। পশুপুতি বেরিয়ে গেল। প্রায় সারা রাতই পড়লাম, ভোরের দিকে ঘুমিয়ে পড়েছিলাম, ফলে উঠতে দেরি হয়ে গেল। কোন রকমের স্নান সেরে দুটো মুখে দিয়ে ছুটতে ছুটতে হলে যখন গিয়ে পৌঁছলাম, তখন পরীক্ষা শুরু হতে আর মিনিট দুয়েক। পেছনের সিটের দিকে তাকালাম, সেখানে পশুপুতি অনুপস্থিত, তার মানে এখনই সে পৌঁছায়নি। বেশ খুশি হয়ে প্রশ্নপত্রটা টেনে নিলাম, তারপর অনেকক্ষণ আর চোখের সামনে কিচ্ছু দেখতে পেলাম না। পুঞ্জীভূত ধোঁয়া, কখনো ঘন কখনো একটু তরল, সারা প্রশ্নপত্রে অশোকের নামগন্ধও নেই। বাবর আর আকবরের তুলনার বদলে শাহজাহানের সৌন্দর্য প্রিয়তার প্রশ্ন রয়েছে। মোগল সাম্রাজ্যের পতনের কারণ উধাও হয়ে গিয়ে সেখানে মারাঠা রাজ্যের পতনের কারণ নির্ণয় করে দেওয়া হয়েছে। শিবাজীর জীবনী কোথাও নেই, তার পরিবর্তে হায়দার আলীর উত্থানের কাহিনী। চিরস্থায়ী বন্দোবস্ত নয়, যার বদলে অন্য কিছু। মোট কথা, পশুপুতির বলা একটা প্রশ্ন আসেনি। কিছুক্ষণ পরে গোটা প্রশ্নপত্রটাই চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গেল। বুঝতে পারলাম দু চোখ ভরে জল চলে আসছে। এমনি করে বুঝি পশুপুতি আমার উপর প্রতিশোধ নিল, কিন্তু বিস্মিত হবার আমার আরো একটু বাকি ছিল। ঘন্টা বাজতে কোন রকমের খাতাটা জমা দিয়ে বাইরে চলে এলাম, একটু দাঁড়ালাম যদি পশুপুতির সঙ্গে দেখা হয়। পশুপুতিকে দেখতে পেলাম না, রাজীব এসে সামনে দাঁড়ালো, আমাদের হেডমাস্টারের ছেলে। আমাকে বলল, ব্যাপারটা শুনেছ? কি ব্যাপার? পশুপুতি কাল পরীক্ষার হল থেকে বেরিয়ে রেলের তলায় মাথা দিয়েছে। এবার সমস্ত শরীরটা কেঁপে উঠল। চড়ানো কণ্ঠে বললাম, কি বলল? বাবাকে খবর পাঠানো হয়েছিল, বাবা পশুপুত্রের পিসিকে নিয়ে আজ সকালে এসে পৌঁছেছেন। বাবার কাছে শুনলাম কোমর থেকে একেবারে দু খণ্ড হয়ে গেছে। কখন হয়েছে এটা? দিনাজপুর এক্সপ্রেস পেরিয়া রেলগেট দিয়ে 6:30 যায়, সেই সময়। কিন্তু হচ্ছে, কথাটা বলতে গিয়েও থেমে গেলাম। যে পশুপুতি 6:30 শেষ হয়ে গিয়েছে, অথচ সে রাত 9:30 বহাল তবিয়তে আমার ঘরে গিয়ে আমাকে ইতিহাসের এক কাটা প্রশ্ন বলে এসেছে, এমন আজগুবি কথা কেউ বিশ্বাস করবে না, বরং আমাকে পাগল সাব্যস্ত করবে। মাথা নিচু করে আস্তে আস্তে সরে এলাম। শেষ মুহূর্তে হলে ঢুকেছিলাম, গোড়াতে পশুপতিকে দেখিনি, তারপর সারাক্ষণ উত্তেজিত অবস্থা, কাজে পেছনের সিটে পশুপতি এসেছিল কিনা সেটা আদৌ লক্ষ্য করিনি। কিন্তু একটা কথা কিছুতেই বুঝে উঠতে পারলাম না, মৃত্যুর পরেও পরলোক কত আত্মার বিদ্বেষ, প্রতিহিংসা, প্রবৃত্তি সব থাকে। তাই যদি নাই, তবে পশুপতি ওভাবে প্রতিশোধ নিতে কেন আবার আমার কাছে এসে দাঁড়াবে? তো তাদের নামগুলো এখন নিচ্ছি না, facebook.com/radiofuti এই ঠিকানায় আপনি হাওয়াগ্রাফ শুনতে কেমন লাগছে, কি শুনতে চান, বা যে কোনো কিছু আপনার ক্লাবের কথা, যে কোনো কিছু আমাদেরকে জানিয়ে দিতে পারেন facebook.com/radiofuti এই ঠিকানায় হরর ক্লাবের পোস্টের নিচে কমেন্ট করে। আর সেই সাথে আপনার হরর ক্লাবের কথা আমাদেরকে জানানোর আরও একটা মাধ্যম হচ্ছে আমাদেরকে মেইল পাঠাবেন, এবং আপনি আপনার লেখা গল্প বা যে কোনো গল্প পাঠিয়ে দেবেন আমাদেরকে মেইল করে putosam@radiofuti.fm এই ঠিকানায় হরর ক্লাবের। এই যে আজকে থেকে হরর সিরিজ চলছে, এবং
এরা কথা বেশি আগে থেকে লাস্ট উইকেও বলেছিলাম যে একটা হরর সিরিজ আসছে এবং একটা চমক আসছে, সেটাই ছিল ব্রাম স্টোকারের ড্রাকুলা। এবং আমরা সবাই জানি যে আমাদের দেশে অনেকেই কিন্তু আছেন যারা অনুবাদ সাহিত্যে অনেক ভালো করেছেন এবং নিজেদের মানে আমাদের দেশের বেশ অনেক সাহিত্যিক আছেন যারা অনুবাদটাকেও একটা মৌলিক জায়গায় নিয়ে যেতে পেরেছেন। তো এর ভিতরে অবশ্যই একটা বেশ ইম্পর্টেন্ট একটা নাম হচ্ছে রাকিব হাসান। আমরা সবাই কিন্তু কম বেশি তিন গোয়েন্দা পড়া হয়েছে। তো আমাদের সাথে কিন্তু আজকে ফ্যান্টম হরর ক্লাব থেকে আছে রূপ। তো রূপের সাথে বাইরে কথা হচ্ছিল যে রূপ তিন গোয়েন্দা পড়া হতো কিনা।
জি ভাই, তিন গোয়েন্দা ছোটবেলায় মোটামুটি এক বছর দুই বছরের জন্য পড়ছিলাম।
এত তাহলে খুবই অল্প সময় আসলে। আমি যেরকম আমি নিজের তিন গোয়েন্দার খুব বড় ফ্যান ছিলাম বা আমি জানি যে আমাদের বয়সী বা এই একটা সময় ছিল যখন আমরা ঠিক কাঁথার নিচে কম্বলের নিচে লুকিয়ে লুকিয়ে বই পড়া হতো।
জি ভাই, এরকম ভাবে বইটা পড়া হতো।
হ্যাঁ, এরকম ভাবে আসলে গল্পের বই পড়ার ক্ষেত্রে এটা খুব একটা কমন একটা ব্যাপার ছিল।
অত নাকি আমার ধরা খাওয়ার পর মানে তিন গোয়েন্দাটা পড়া অফ হয়ে গেছিল, কিন্তু তিন গোয়েন্দা আমার অনেক ফেভারিট একটা খাতে যায়।
এই ধরাকে মানে পড়া যাবে ডরে না, তুমি বীর হতে পারো না তাহলে। আচ্ছা, তো সেই রাকিব হাসানের যিনি হচ্ছে সেই কিশোর মুসা রবিন যে সাথে পরিচয় করে দিয়েছিল সেই সার্ভিস ইয়ার্ডে লস এঞ্জেলিস ছিল মেবি জায়গাটা। তো সেই তিন গোয়েন্দার মতো করে সেই গল্পটা কিন্তু তিন গোয়েন্দার যে সিরিজগুলো সেগুলো কিন্তু বেশি কাহিনী অবলম্বনে ছিল। সে সম্ভবত থ্রি ডিটেকটিভস বা এরকম কোনো একটা নাম ছিল সেই মানে উপন্যাসটা মেইন যে গল্পটা ছিল তার। এত রাকিব হাসান, কাজী আনোয়ার হোসেন সহ আরও অনেক সাহিত্যিক আছেন যারা এত সুন্দর সুন্দর অনুবাদ করেছেন। এবং মজার ব্যাপার হচ্ছে যে সেই অনুবাদগুলো তারা আবার বাংলাদেশের প্রেক্ষাপটে কিংবা আমাদের প্রেক্ষাপটে, যেমন মেইন যে গল্পটা ছিল তিন গোয়েন্দার মূল গল্পটা যেটা, সেখানে কিন্তু তিন গোয়েন্দার তিনজনেরই অন্যরকম বর্ণনা ছিল। এবং কিশোর পাশার নামটা সম্ভবত ছিল পিত বা এরকম কোনো কিছু একটা, নামটা আমার মনে নেই, কিন্তু তাদের ভেতর একটা সাদৃশ্য ছিল যে দুইজনেই ছোটবেলা অনেক মোটা ছিল এবং তিন গোয়েন্দার যেটা আমরা দেখেছি আস্তে আস্তে কিশোর পাশা নর্মাল হয় কিন্তু ছোটবেলায় সে অনেক মোটা ছিল। কিন্তু মূল যেটা গল্প ছিল সেখানে সে আব্দবান্তই অনেক বিশাল দেহের অধিকারী ছিল। মুসা যেরকম তিন গোয়েন্দাতে আমরা যেটা রাকিব হাসানের অনুবাদ যেটা করেছি সেখানে মুসা হচ্ছে সবার থেকে লম্বা বেশ শক্তিশালী, মূল গল্প অনেকটা সেরকমই ছিল। তো যাই হোক, সেই মূল গল্প থেকে অনুপ্রাণিত হয়ে সেই গল্পগুলোকে একদম আমাদের আশেপাশের মানুষ বানিয়ে ফেলা, যেমন কিশোরের হাতে চিমটি কাটা ভাবতে ভাবতে কিংবা মুসার সেই খাইছে ছেলেছে ইয়াল্লাহ এই টাইপের কিছু ডায়লগ ছিল। তো এই যে অনুবাদের মাধ্যমে আস্তে আস্তে একদম আমাদের পাশের বাড়ির মানুষটা করে ফেলা, আমাদের একদম পরিচিত বন্ধুটা বানিয়ে ফেলা। মজার ব্যাপার হচ্ছে যে কিশোর মুসা এবং রবিন মিলফোর্ড তাদের কারোরই বয়স কিন্তু এক্সাক্টলি কখনো বলা হয়নি যে তাদের বয়সটা কত। এদিক থেকেও কিন্তু প্রত্যেকটা কিশোরই মনে করতে পারে যে সে আসলে আমার বয়সী। তো রাকিব হাসানের অনুবাদ সম্ভবত নিজের নামে প্রথম অনুবাদ ছিল এই ব্রাম স্টোকারের ড্রাকুলা সিরিজটা। পরবর্তীতে আরো অনেকে অনীশ দাস অপুও ড্রাকুলা অনুবাদ করেছেন, তো অনেকেই অনুবাদ করেছেন। আর রাকিব হাসানের অনুবাদের প্রতি, রাকিব হাসানের লেখার প্রতি একটা খুব ভালো লাগা এবং আমাদের জেনারেশনের অনেকেরই আছেন সেই ভালো লাগাটা, ভালোবাসাটা। রাকিব হাসান একবার একুশের বই মেলা এসেছিলেন, তারপর মানে সেখানে ব্যাপক হট্টগোল লেগেছিল যে কে এই রাকিব হাসান, শুধু লেখাই পড়া হয়েছে কিন্তু কখনো দেখা হয়নি তাকে দেখার জন্য। হয়তো আমাদের অনেকেরই খুবই প্রিয় একজন লেখক এই রাকিব হাসান। এবং ব্রাম স্টোকার তিনিও খুব বিখ্যাত একজন লেখক ছিলেন। 1897 সালে এই গথিক নোভেলটা বের হয় ড্রাকুলা, এবং এই ড্রাকুলা নিয়েও কিন্তু অনেক মুভি হয়েছে, অনেক কিছু হয়েছে সমসাময়িক কালের বা এখন পর্যন্ত ওয়ার্ল্ডের যে কয়টা হরর নোভেল পপুলার আছে তার ভেতরে ড্রাকুলা একদম শীর্ষেই থাকবে, একদম উপরের দিকে থাকবে। রাম স্টোকার আইরিশ একজন অথর ছিলেন, একজন আর্টিস্টের শেক্সপিয়ারিয়ান একজন অ্যাক্টরের তিনি ম্যানেজার হিসেবে কাজ করতেন স্যার হেনরি আরভিং। এবং অনেকেই বলে থাকে যে তার থেকে অনুপ্রাণিত হয়ে এই ড্রাকুলা ক্যারেক্টারটার জন্ম হয়েছে। তো অনেক কিছুই আসলে ড্রাকুলা নিয়ে অনেক এক্সাইটমেন্ট আছে, ড্রাকুলা প্রথম পর্ব। আশা করি আপনারাও খুব অধীর আগ্রহে অপেক্ষা করছেন, নেক্সট আওয়ারই শুরু হয়ে যাবে আমাদের পুঁথিতে। তো একটু আগে মেল অফ দ্য উইক করতে করতে ফেসবুকের যে কমেন্ট সেকশনটা, সেই কমেন্ট সেকশনটা একটু ঘুরে আসি, কারা আছেন আমাদের সাথে কি বলছেন তারা। তার সাথে আছেন হিমেশ,
আমাদের সাথে আছেন জিএম নজরুল ইসলাম যশোর নোয়াপাড়া থেকে, শুনছেন ডার্কনেস হরর ক্লাব থেকে। গোপাল বর্মন সুজয় লিখেছেন এক্সেলেন্ট স্টোরি। তাদের সাথে আছেন নবদ আশিক, ঘটনা শুরু করতে বলেছেন। ওদের সাথে আছেন জয় বিশ্বাস, অজয়, আতিকুর রহমান, আতিক দুইটা গানই ভালো। আরো আছেন এডওয়ার্ড, সচিব মাহমুদুল নোয়াখালী থেকে শুনছেন। মোহাম্মদ আশিক আছেন, লিখেছেন যে পড়ালেখার চাপের কারণে শুনতে পারেনি। নজরুল ইসলাম আছেন আমাদের সাথে, ইমরান হাসান আছেন, আরো আছেন রিং অঙ্কিত, আরো আছেন উমর ফারুক, আতিকুর রহমান, আতিক শো, আরো আরো অনেকে। তো ভূত এফএম হরর ক্লাবের এই সময়টাতে আমরা চলে যাচ্ছি আরো একটা ব্রেকে, ছোট্ট একটা ব্রেক শেষে ফিরে এসে শুরু হয়ে যাবে আমাদের আজকের ভূতিকা। এবং আজকের ভূতিকায় আমি বলেছি হচ্ছে ব্রাম স্টোকারের গল্প, ব্রাম স্টোকার হিসেবে বিখ্যাত গল্প ড্রাকুলা, রাকিব হাসানের অনুবাদে, বাংলা অনুবাদে। তো সেই ড্রাকুলায় চলে যাবার আগে এখন আপনাদের জন্য রেখে যাচ্ছে আরো একটা গান, গান শুনতে শুনে ফিরে আসছি সেই গান।
ভূতিকা পর্ব 68,
আজকের গল্প ব্র্যাম স্টোকারস ড্রাকুলা।
জোনাথন হার্কারের ডায়েরি থেকে 3 মে, ডিস্ট্রিক্ট। নিউরিক ছেড়েছিলাম 1 মে রাত 8:35। সারা রাত একটানা চলেও পরদিন ভোরে ভিয়েনায় পৌঁছে দেখা গেল 1 ঘন্টা লেট করে ফেলেছে ট্রেন, আবার একটানা চলা। ট্রেনের কামরা থেকে এক নজর দেখে অপূর্ব লাগলো বুদাপেস্ট। দানিউব নদীর ওপর তুরস্কীয় কায়দায় করা পাশ্চাত্যের সবচেয়ে সুরম্য চওড়া ব্রিজটা পেরোবার সময় টের পেলাম পশ্চিম ইউরোপ ছেড়ে পূবের দিকে পাড়ি জমিয়েছি আমরা। বুদাপেস্টে নেমে খানিকক্ষণ ঘুরে ফিরে দেখলাম শহরটা। স্টেশন ছেড়ে বেশি দূর যেতে সাহস পেলাম না, কি জানি যদি ট্রেনটা আবার আমাকে ফেলে রেখেই চলে যায়। স্টেশনে ফিরে দেখলাম ট্রেন ছাড়ে ছাড়ে, আর কয়েক মিনিট দেরি হলে মিস করতাম ট্রেন। যথা সময়ে অর্থাৎ সন্ধ্যের পরপরই ক্লসেনবার্গে পৌঁছে গেল ট্রেন। রাত কাটাবার জন্য স্টেশনের কাছেই একটা হোটেলে উঠলাম। কার্পেথিয়ানদের জাতীয় খাদ্য প্যাপ্রিকা সাংঘাতিক ঝাল দেয়া মুরগির মাংস দিয়ে রাতের খাওয়া সেরেই শুয়ে পড়লাম। তুল তুলে নরম পালকের বিছানায় শুয়েও ঘুম কিন্তু এলো না। গত কয়েকদিনের কথা একসঙ্গে এসে ভিড় জমালো মনে। একটা বিশেষ কাজে কার্পেথিয়ান পর্বতমালার ঠিক হৃৎপিণ্ডে অবস্থিত ইউরোপের সবচেয়ে অখ্যাত আর দুর্গম এক জায়গায় চলেছি আমি। লন্ডন ছাড়ার আগেই ব্রিটিশ মিউজিয়ামে খুঁজে পেতে এ পর্যন্ত ট্রান্সিলভেনিয়া সম্পর্কে যে সমস্ত বই বা মানচিত্র বেরিয়েছে তা জোগাড় করার চেষ্টা করেছিলাম, কিন্তু তেমন কিছু পাইনি। দেশটা সম্পর্কে বাইরের লোকে বিশেষ কিছু জানে না দেখে একটু অবাকই হয়েছিলাম। অনেক খোঁজ খবর করে শুধু এটুকুই জানতে পেরেছিলাম কাউন্ট ড্রাকুলার দুর্গ, অর্থাৎ যেখানে চলেছি আমি সেই জায়গাটা ট্রান্সিলভেনিয়ার একেবারে পূব প্রান্তে। কোনো মানচিত্র বা বইপত্রের কোথাও কাউন্ট ড্রাকুলার দুর্গের কোনো উল্লেখই নেই। দু একজন প্রাচীন লোকের মুখে জায়গাটার নাম শুধু শুনেছি আমি। ক্লসেনবার্গে পৌঁছে দেখলাম কাউন্ট ড্রাকুলার পূর্বপুরুষদের আমলে প্রতিষ্ঠিত শহর ডিস্ট্রিক্ট এখানকার লোকদের বেশ পরিচিত, কিন্তু কাউন্ট ড্রাকুলা সম্পর্কে কেউ কিছু বলতে চায় না। কেন বুঝলাম না, এসব ভাবতে ভাবতে একটু তন্দ্রা মতো এলো, কিন্তু অদ্ভুত সব দুঃস্বপ্ন দেখে সে তন্দ্রাও ছুটে গেল বারবার। ক্লাসের পর ক্লাস পানি খেয়েও তৃষ্ণা নিবারণ করতে পারলাম না, পিপাসা যেন নিচ্ছেই না। ভোর রাতের দিকে বোধ হয় একটু ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম ভাঙল কড়া নাড়ার তীক্ষ্ণ শব্দে। লাফ দিয়ে উঠে দরজা খুলে দিতেই পরিচারক জানালো আমার যাত্রার সময় হয়ে এসেছে। হাত মুখ ধুয়ে নাস্তা খেয়ে স্টেশনে পৌঁছতে পৌঁছতে 7টা বেজে গেল, কিন্তু স্টেশনে এসে দেখলাম তখনও ট্রেন আসেনি। অর্থাৎ এ লাইনে যা নিত্য নৈমিত্তিক ব্যাপার, ট্রেন লেট। টের পাচ্ছি যতই পূর্বে এগোচ্ছি ততই গড়বড় হয়ে যাচ্ছে ট্রেনের সময়সূচি। শেষ পর্যন্ত এলো ট্রেন, চালক এক সময় জানালা দিয়ে বাইরের অপূর্ব দৃশ্যপট দেখতে দেখতে চললাম। কখনো চোখে পড়লো প্রাচীন চিত্রকরদের আঁকা ছবির মতো পাহাড় চূড়ায় ছোট্ট শহর কিংবা দুর্গ, কখনো দুকুর ভাসিয়ে দিয়ে প্রচন্ড বেগে ধেয়ে চলা তীব্র স্রোতা পাহাড়ি নদী। চলার পথে প্রত্যেকটি স্টেশনে দেখলাম বিচিত্র পোশাক পরা মানুষের ভিড়, অধিকাংশই গেঁয়ো চাষি। পুরুষদের পরনে খাটো কুর্তা আর ঘরে তৈরি পাজামা, মাথায় বিশাল ব্যাঙের ছাতার আকৃতির গোল টুপি। মেয়েদের কাপড়গুলি কিন্তু ভারী সুন্দর, পুরো হাতা ঝলমলে সাদা পোশাক আর ঘেরওয়ালা লুটানো ঘাগরা পরা মেয়েদেরকে দেখতে প্রাচীন থিয়েটারের নর্তকীর মতো মনে হলো। সবচেয়ে আশ্চর্য হলাম স্লোভাকদের দেখে, বলতে কি মনে মনে কিছুটা ভয়ও হলো। গরুর গাড়ির চাকার সাইজের বিশাল বারান্দাওয়ালা লোকগুলোর টুপি, ঢল ঢলে নোংরা পাজামা, সাদা কোর্তা, আগা গোড়া পিতলের পেরেক আটা বিঘত খানেক চওড়া চামড়ার বেল্ট আর উঁচু বুট, ওদের কাঁধ পর্যন্ত নেমে আসা কোঁকড়ানো কালো চুল আর সেই সাথে পাল্লা দেয়া বিরাট কোফ দেখে প্রথম দর্শনেই ডাকাত বলে ভুল হয়। অথচ পাশের লোককে জিজ্ঞেস করে জানলাম এই এলাকার লোকদের মধ্যে নাকি ওরাই সবচেয়ে নিরীহ। এত সব আশ্চর্য আর নতুন নতুন জিনিস দেখতে দেখতে দিনটা কিভাবে ফুরিয়ে গেল টেরি পেলাম না। সন্ধ্যার একটু আগে ডিস্ট্রিক্টে এসে পৌঁছলাম। গোথুলের ম্লান আলোয় বুদাপেস্টের চেয়ে অনেক অনেক বেশি আকর্ষণীয় মনে হলো শহরটাকে। ট্রান্সিলভেনিয়ার শেষ সীমান্তে পাহাড়ের গা ঘেঁষে দাঁড়িয়ে আছে ডিস্ট্রিক্ট। বর্গ গিরিপথটা এখান থেকেই সোজা চলে গেছে বুকোভিনা পর্যন্ত। ডিস্ট্রিক্ট শহরের চেহারা দেখলেই বোঝা যায় অতীতে বহু যুদ্ধের প্রচন্ড ঝড় ঝাপটা বয়ে গেছে এর উপর দিয়ে। শোনা যায় সপ্তদশ শতকের প্রথম থেকে শেষ পর্যন্ত পাঁচবার যুদ্ধের ভয়াবহ ধ্বংসলীলার প্রকোপে পড়ে নিশ্চিহ্ন হতে হতে কোনো রকমে বেঁচে যায় ডিস্ট্রিক্ট। প্রথম যুদ্ধের প্রথম তিন সপ্তাহেই মারা যায় প্রায় 13,000 মানুষ। এছাড়া দুর্ভিক্ষ আর মরক তো আছেই, এ থেকে অনুমান করা যায় পরের যুদ্ধগুলোতে কত লোক প্রাণ হারিয়েছিল। গোল্ডেন ক্রোন হোটেলে ওঠার নির্দেশ দিয়েছিলেন আমাকে কাউন্ট ড্রাকুলা। প্রাচীন হোটেলটা দেখেই পছন্দ হলো আমার, যেন এটাকেই খুঁজছিলাম মনে মনে। হোটেলের সদর দরজার কাছে একজন মাঝ বয়সী সুন্দরী মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। জায়গায় জায়গায় সাদা কাপড়ের ছালর দেয়া আঁটো সাঁটো রঙিন পোশাক পরা মহিলার আর একটু কাছাকাছি পৌঁছতেই আমার দিকে এগিয়ে এলেন তিনি। জিজ্ঞেস করলেন,
এক্সকিউজ মি, আপনি কি ইংল্যান্ড থেকে এসেছেন?
হ্যাঁ, উত্তর দিলাম। আমি জোনাথন হার্দার, মৃদু হেসে পাশ ফিরলেন ভদ্রমহিলা। সাথের ভদ্রলোককে মৃদু স্বরে কি যেন বললেন বুঝতে পারলাম না, মাথা ঝাঁকিয়ে চলে গেলেন ভদ্রলোক। একটু পরেই আবার ফিরে এলেন, হাতে একটা চিঠি। ওর হাত থেকে চিঠিটা নিয়ে খুলে পড়তে শুরু করলাম।
বন্ধু, কার্বেভিয়ানে স্বাগত জানাচ্ছি আপনাকে। বুঝতেই পারছেন আপনার সাথে সাক্ষাতের আশায় অধীর হয়ে দিন গুনছি আমি। আজ রাতটা কোনো মতো হোটেলেই কাটিয়ে দিন, আগামীকাল 3টার দিকে আবার যাত্রা শুরু হবে আপনার। একটা ভাড়াটে ঘোড়ার গাড়িতে আপনার জন্য আসন সংরক্ষিত করা আছে। আগামীকাল 3টায় বুকোভিনার উদ্দেশ্যে রওনা দেবে গাড়িটা। নির্দ্বিধায় উঠে বসুন তাতে। বর্গগিরিপথের কোনো এক জায়গায় ওই ঘোড়ার গাড়ি থেকে আপনাকে তুলে নেবে আমার নিজস্ব টমটম। পৌঁছে যাবেন আমার প্রাসাদ দুর্গে। আশা করছি আপনার সাথে আমার নিঃসঙ্গ জীবনের কটা দিন অত্যন্ত আনন্দেই কাটবে। প্রীতি ও শুভেচ্ছান্তে আপনার বন্ধু ড্রাকুলা।
চার মেয়ে হোটেলের মালিক অর্থাৎ যিনি আমাকে চিঠিটা পৌঁছে দিয়েছেন তাকেও একটা চিঠি দিয়েছে কাউন্ট ড্রাকুলা। আমার যাতে কোনো প্রকার অসুবিধা না হয় সেদিকে কড়া নজর রাখার নির্দেশ আছে সে চিঠিতে। হোটেলের মালিক বলতে গেলে কথা প্রায় বলেনি না। আমি স্থানীয় লোকদের কাছে শুনেছিলাম তিনি জার্মান ভাষা জানেন না, কিন্তু তার সাথে কথা বলার পর বুঝলাম তার সম্বন্ধে স্থানীয় লোকদের ধারণাটা ভুল। কারণ তিনি এবং তার স্ত্রী সেই সুন্দরী ভদ্রমহিলা আমার দু একটা ছাড়া বাকি সব প্রশ্নের উত্তরে যথাযথভাবে দিয়েছিলেন। তবে আমাকে দেখলেই কেমন একটা চাপা উত্তেজনা আর আশঙ্কার ছায়া পড়েছে ওদের চোখে মুখে। প্রশ্ন করে জানলাম আমার রাহা খরচের টাকা আগেই ডাক যোগে হোটেলের মালিকের কাছে পৌঁছে দিয়েছিলেন কাউন্ট ড্রাকুলা। কাউন্ট ড্রাকুলা আর তার প্রাসাদ দুর্গ সম্পর্কে কি জানেন জিজ্ঞেস করতেই চমকে উঠে বুকে ক্রুশ চিহ্ন আঁকলেন স্বামী স্ত্রী দুজনই। মুখে যদিও বললেন সে সম্পর্কে ওনারা কিছু জানেন না, কিন্তু আমার মনে হলো ইচ্ছে করেই কিছু গোপন করছেন তারা। দ্রুত এগিয়ে আসছে রওনা দেবার সময়, আর কারোর সাথে পরিচিত হয়ে কাউন্ট ড্রাকুলা সম্পর্কে কিছু জিজ্ঞেস করবার আগেই যাত্রার সময় হয়ে গেল। মনে মনে একটা তীব্র অস্বস্তি নিয়ে হোটেলের কামরা থেকে বেরোতে যাব, এমন সময় ঘরে এসে ঢুকলেন সুন্দরী ভদ্রমহিলা। কয়েক মুহূর্ত দ্বিধা করে শেষ পর্যন্ত জিজ্ঞেসই করে ফেললেন,
আপনি কি তাহলে সত্যি যাচ্ছেন?
মানে
মানে না গেলেই কি নয়?
কেন যাব না, তাছাড়া এমনি এমনি বেড়াতে তো সেখানে যাচ্ছি না, অফিস থেকে রীতিমতো কাজ নিয়ে কাউন্টারের সাথে দেখা করতে যাচ্ছি।
না মানে তা জান, কিন্তু আজকের দিনটা জানেন না, আজ যে চৌঠামে।
জানবো না কেন, আজ চৌঠামে তো কি হয়েছে?
হয়নি কিন্তু হবে, আজ সেন্ট জর্জ দিবস। মাঝরাতে ঘন্টা বাজার সঙ্গে সঙ্গে পৃথিবীর যেখানে যত প্রেতাত্মারা আছে সব জেগে উঠবে। তাছাড়া জানেন কার কাছে যাচ্ছেন?
ব্যাপার কি? এবারে সত্যিই আশ্চর্য হলাম আমি, বোধহয় আমাকে কিছুটা টলিয়ে দিতে পেরেছেন ভেবে আমার সামনে হাঁটু গেড়ে বসলেন ভদ্রমহিলা। হাত জোর করে বললেন,
আমি আপনার কেউ না, আপনাকে জোর করতে পারি না আমি, তবু মিনতি করছি আরো দুটো দিন অন্তত আপনি এই হোটেল ছেড়ে বেরোবেন না।
এবার দ্বিধায় পড়ে গেলাম, ভাবছি কি করা যায়, যাব না থাকবো। অনিশ্চয়তার দোলায় দুলতে দুলতে নিজের ওপরই চেপে গেলাম, এই কি ছেলে মানুষ হচ্ছে, এসব দুর্বোধ্য কথাবার্তা আর হেয়ালি শুনে সময় নষ্ট করবার কোনো মানে হয়? ওদিকে কত কাজ পড়ে আছে। কথাটা মনে হতেই গম্ভীর হয়ে গেলাম, ভদ্রমহিলাকে বললাম, মাফ করবেন, কাজটা খুবই জরুরি, আপনার অনুরোধ রাখতে পারছি না বলে দুঃখিত। আমাকে ঠেকানোর কোনো উপায় নেই বুঝতে পেরে উঠে দাঁড়ালেন ভদ্রমহিলা, নিজের গলায় ঝোলানো ক্রুশটা খুলে নিয়ে জোর করে গুঁজে দিলেন আমার হাতে। ধর্মের প্রতি কোনো দিনই আমার তেমন বিশ্বাস টিশ্বাস নেই, কাজে একবার ভাবলাম ফিরিয়ে দিই ওটা, কিন্তু ভদ্রমহিলার মুখের দিকে চেয়ে তার পারলাম না। আসলে মমতাময়ী ওই মহিলাকে আঘাত দিতে ইচ্ছে করল না আমার। মনে মনে ঠিক করলাম মহিলার চোখের আড়াল হলেই টুপ করে ফেলে দেব কোথাও। বোধহয় আমার মনোভাব বুঝতে পেরে মৃদু হাসলেন মহিলা, তারপর আমার হাত থেকে ক্রুশটা নিয়ে আমার গলায় পরিয়ে দিতে দিতে বললেন,
আজ আপনার মা যদি এটা পরিয়ে দিতেন তাহলে কি ফেলে দিতে পারতেন?
কথাটা বলেই ঘুরে দাঁড়িয়ে কামরা থেকে বেরিয়ে গেলেন ভদ্রমহিলা। কি জানি আমার মনের ভুল হতে পারে, ঘুরে দাঁড়ানোর আগে ভদ্রমহিলার চোখে অশ্রু টলমল করতে দেখেছিলাম, গলা থেকে খুলে ফেলতে পারলাম না ক্রুশটা। চিন্তিত ভাবে হোটেলের কামরা থেকে বেরিয়ে অপেক্ষমান গাড়িতে গিয়ে উঠলাম। একটু পর চলতে শুরু করলো গাড়ি। মিনা, তখনও কি জানতাম কতটা ভয়ঙ্কর ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছি আমি। 5 মে, প্রাসাদ দুর্গ। পূব আকাশে উঠি উঠি করছে সূর্য, ভোরের সূর্য আমার দারুণ ভালো লাগে, তা তো তুমি জানোই মিনা, কিন্তু আজ ভালো লাগলো না। কেমন যে রোগাতে মলিন দেখাচ্ছে সূর্যটাকে। বিছানায় বার দুয়ে কড়াগড়ি করে উঠে পড়লাম, ডায়েরিটা লিখে ফেলতে হবে। গতকাল আমি গাড়িতে উঠে বসার পরও গাড়ি ছাড়তে কিছুক্ষণ দেরি করলো কচুয়ান। হোটেলের মালিকের সাথে উত্তেজিত ভাবে কিছু বলছে সে, আর বারবার তাকাচ্ছে আমার দিকে। বুঝলাম কথা হচ্ছে আমার সম্পর্কেই, এতক্ষণ আশপাশে ঘোরাফেরা করছিল হোটেলের কয়েকজন বয় বেয়ারা। আস্তে আস্তে ওরাও হোটেলের মালিক আর কচুয়ানের সাথে তর্কে যোগ দিল। ওরা কি বলছে ভালো মতো শুনতে পেলাম না, তবে যে কয়েকটা শব্দ শোনা গেল সেগুলোর মানে জানার জন্য তাড়াতাড়ি ওই দেশি অভিধানটা বের করলাম। কয়েকটা শব্দের মানে সত্যি রহস্যজনক, যেমন শয়তান, নরক, ডাইনি ইত্যাদি। আর দুটো শব্দ তো রীতিমতো অবাক করলো আমাকে। শব্দ দুটো হলো নেকড়ে আর রক্তচষা বাদুর। মনে মনে ঠিক করলাম কাউন্টকে জিজ্ঞেস করে শব্দগুলোর তাৎপর্য জেনে নেব। আরো কিছুক্ষণ কথা বলার পর গাড়িতে এসে উঠল কচুয়ান। ততক্ষণে ছোটখাটো একটা ভিড় জমে গেছে হোটেলের গেটের সামনে। আমার দিকে করুণার দৃষ্টিতে চাইতে চাইতে বুকে ক্রুশ চিহ্ন আঁকছে সবাই। পাশের সহযাত্রীদের দিকে ঝুঁকে মৃদু স্বরে জানতে চাইলাম, এসব কি হচ্ছে? প্রথমে প্রশ্নটা এড়িয়ে গেল সে, আমার পীড়াপিড়িতে শেষ পর্যন্ত জানালো অশুভ আত্মার দৃষ্টি থেকে আমাকে বাঁচাবার উদ্দেশ্যেই অমন করছে ওরা। সম্পূর্ণ অজানা জায়গায় ঠিক তেমনি অচেনা একজন লোকের সাথে দেখা করতে যাবার আগে এ ধরনের কাজ কারবার দেখে মনটা খাবড়ে গেল আমার। ঝাঁকড়া সবুজ পাতাওয়ালা বাতাবি আর কমলা লেবুর গাছগুলো দাঁড়িয়ে আছে হোটেল প্রাঙ্গণের ঠিক মাঝখানটায়। তার আশপাশে দাঁড়ানো লোকগুলো আমার মতো অচেনা একজন বিদেশির জন্য আন্তরিক আশঙ্কা প্রকাশ করে যে হৃদয়তা দেখালো তা জীবনে ভুলব না আমি।
শুনলেন গল্পটির প্রথম অংশ।
ভূতিকা পর্ব 68।
আজকের গল্প ব্র্যাম স্টোকার্স ড্রাকুলা।
এখন শুনবেন গল্পটির দ্বিতীয় অংশ।
ঝাঁকড়া সবুজ পাতাওয়ালা বাতাবি আর কমলা লেবুর গাছগুলো দাঁড়িয়ে আছে হোটেল প্রাঙ্গণের ঠিক মাঝখানটায়। তার আশপাশে দাঁড়ানো লোকগুলো আমার মতো অচেনা একজন বিদেশির জন্য আন্তরিক আশঙ্কা প্রকাশ করে যে হৃদয়তা দেখালো তা জীবনে ভুলব না আমি। কোন রকম জানার না দিয়েই হঠাৎ ছুটতে শুরু করলো গাড়ি। সহযাত্রীদের ভাষা আমার বোধগম্যের বাইরে বলে তাদের সাথে আলাপে অংশগ্রহণ করতে পারছি না, কিন্তু চারপাশের অপূর্ব প্রাকৃতিক শোভা দেখতে দেখতে কয়েক মিনিটের মধ্যেই ওদের কথা সম্পূর্ণ ভুলে গেলাম। বড় বড় গাছে আচ্ছন্ন হয়ে আছে ঢালু হয়ে নেমে যাওয়া পাহাড়ের গা। বনের ওপারে সবুজ ঘাসে ছাওয়াতে প্রান্তর, তারপরে আবার চলে গেছে পাহাড়ের সারি। এখানে ওখানে জন্মে আছে অজস্র আপেল, পাম, নাশপাতি আর চেরি ফলের গাছ। সবকটা গাছের গায়ে ভাবি সন্তানের আগমনের ইঙ্গিত, অর্থাৎ ফুলে ফুলে ছেয়ে আছে গাছগুলো। সন্তান বরণ করার জন্যই বোধহয় ওগুলোর কোড়ায় জন্মানো সবুজ ঘাসের ঘন জঙ্গলের ওপর আলপনা এঁকেছে ঝরা ফুলের পাপড়ি। পাশের সহযাত্রীকে জিজ্ঞেস করে জানলাম অপূর্ব এই জায়গাটার নাম মিডল্যান্ড। পাহাড়ের গা ঘুরে এঁকে বেঁকে নামতে নামতে হঠাৎ করেই মনে হবে দেবদারু বনের মাঝে গিয়েই শেষ হয়ে গেছে বসি পথটা, কিন্তু আসলে শেষ হচ্ছে না। পথটা অল্প বিস্তর অসমান, তবু ঢালু পথে ঝড়ের বেগে ছুটছে আমাদের গাড়ি। মুহূর্তমাত্র সময় নষ্ট না করে বর্গ গিরিপথে পৌঁছানোর জন্যে যেন মরিয়া হয়ে উঠেছে কচুয়ান। কারণ বুঝতে পারলাম না, সহযাত্রীকে জিজ্ঞেস করেও সন্তোষজনক উত্তর পেলাম না। আরো সামনে এগিয়ে মিডল্যান্ডের সবুজ উপত্যকা পেছনে ফেলে কার্পেথিয়ানের বিশাল প্রান্তরের প্রান্তে ঢালু হয়ে নেমে যাওয়া অরণ্যের কাছে এসে পৌঁছলাম। আমার ডাইনে বায়ে তখন শুধু ছোট বড় পাহাড়ের সারি, ওদিকে অস্ত যাচ্ছে সূর্য। অস্তগামী সূর্যের আলোয় দূরে পাহাড় চূড়াগুলোকে দেখাচ্ছে গাঢ় নীল, আর গাছের গুলো কমলা। ঘাস প্রান্তর আর পাহাড়ের গোড়ার সঙ্গম স্থলের কোথাও সবুজ, কোথাও বাদামি, আর বহু দূরে দিগন্তের একেবারে কাছাকাছি তুষার ছাওয়া চূড়াগুলোর সৌন্দর্য ভাষায় বর্ণনা করা যায় না। একটু পরেই পাহাড়ের গা থেকে নেমে আসা ছোট ছোট ঝর্ণা দেখা পেলাম। বিদায়ী সূর্যের সোনালে আলো এসে পড়েছে ওগুলোর উপর। এখন আর পানির ঝর্ণা বলে মনে হচ্ছে না ওগুলোকে, ঝিরঝির শব্দে পাহাড়ের গা থেকে বেরিয়ে আসছে যেন তরল সোনা। পথটা হঠাৎ তীক্ষ্ণ একটা বাঁক মেতেই উমরি খেয়ে আমার গায়ের উপর এসে পড়লেন আমার সহযাত্রী। আঙুল দিয়ে বুকে ক্রুশ চিহ্ন আঁকতে আঁকতে চোখের ইঙ্গিতে আমাকে দেখালেন, ওই ওইখানে বাস করেন ঈশ্বর। কথাটার মানে বুঝতে পারলাম না। আঁকা বাঁকা সর্পিল পথে আমাদের সাথে পাল্লা দিয়ে ছুটন্ত সূর্য ক্লান্ত হয়ে পড়েছিল বহু আগে, এখন একেবারে ছিনিয়ে পড়েছে। পাহাড়ের ওপারে ডুবছে এখন সে। কয়েক সেকেন্ডের মধ্যে সম্পূর্ণ চোখের আড়ালে চলে গেল সূর্য। এতক্ষণ সাহস পায়নি, কিন্তু সূর্যের ডুবে যাওয়া মাত্র এদিক ওদিক চাইতে চাইতে মন্থর পায়ে এগিয়ে আসতে লাগলো অন্ধকার। সূর্যের চিহ্ন মাত্র দেখা যাচ্ছে না, অথচ আশ্চর্য তুষার ছাওয়া পাহাড়গুলো তখনও সূর্যের আলোয় আলোকিত হয়ে আছে। একটা সূর্য ডুবে গেছে, কিন্তু তুষার ছাওয়া চূড়াগুলো অসংখ্য সূর্য হয়ে আলো ছড়াচ্ছে চারদিকে। সেই আলোয় চোখে পড়ল রাস্তার দুধারে ঘাসে ছাওয়া জমির বুক ভেদ করে দাঁড়িয়ে আছে অসংখ্য ক্রুশ। যতবার চোখে পড়ছে ক্রুশগুলো, ততবার বুকে ক্রুশ চিহ্ন আঁকছে আমার সহযাত্রীরা। কখনো কখনো দু একটা ক্রুশের সামনে নত জানু হয়ে বসে প্রার্থনা করছে কিষানে বধূ, বোধহয় অকালে হারিয়ে যাওয়া স্বামীর উদ্দেশ্যে জানাচ্ছে তার ব্যথা ভরা বুকের গোপন হাহাকার। এতই তন্ময় হয়ে বসে আছে যে আমাদের দিকে একবারের জন্যেও মুখ তুলে তাকাচ্ছে না, যেন আমরা নেই। গিরিমুখে প্রবেশ করার সঙ্গে সঙ্গে গোধূলির শেষ আলোটুকু মিলিয়ে গেল। সাঁঝ ঘনিয়ে আসার সাথে সাথে বাড়তে লাগলো ঠান্ডা, গাঢ় কুয়াশা নেমে আসতে লাগলো বার্চের অরণ্যের উপর। হালকা তুষারের পটভূমিকায় দাঁড়িয়ে আছে পাতা পাহাড়ের কালো কালো ঝোপ। ঢাল বেয়ে দ্রুত নামার সময় মনে হচ্ছে এই বুঝি দেবদারুর গায়ে হুমড়ি খেয়ে পড়ছে গাড়ি। সে ঢালটা শেষ হবার সঙ্গে সঙ্গে পাহাড়ের গা বেয়ে আবার খাড়া উঠে গেছে পথটা। অতি ধীরে গাড়িটিকে টেনে টেনে এখন এগোতে হচ্ছে ঘোড়াগুলোকে। ওগুলোর পেছন পেছন হেঁটে যাব ভেবে কচুয়ানকে বললাম কথাটা। সাথে সাথে দারুণ চমকে উঠে আমাকে বাধা দিয়ে বলল, সে
বলছেন কি সাহেব, এখানে নামা মাত্র আপনাকে ছিঁড়ে খুঁড়ে খেয়ে নেবে হিংস্র কুকুরের দল।
আশেপাশে তাকিয়ে একটা কুকুরও চোখে পড়লো না আমার। কানে এলো না কুকুরের একটা ডাকো, কোথায় কুকুর? কচুয়ানকে জিজ্ঞেস করতেই অদ্ভুত ভাবে হাসল সে।
হ্যাঁ,
কোনো উত্তর দিল না। অন্ধকার গাঢ় হয়ে আসতেই আলো চালবার জন্য কয়েক সেকেন্ড থামল কচুয়ান। হোটেল ছাড়ার পর এই প্রথমবারের জন্য থামল সে। আধার হবার পরপরই কেমন যেন একটা উত্তেজনা ভাব চলে আসলো যাত্রীদের। বারবার কচুয়ানকে আরো জোরে গাড়ি চালাবার জন্য ধমকাতে লাগলো ওরা। আর ওদের কথার প্রত্যুত্তরেই যেন নির্মম ভাবে হিসিয়ে উঠতে থাকলো কচুয়ানের চাবুক। যান বাজি রেখে ছুটে চলল ঘোড়াগুলো। জমাট অন্ধকারে প্রায় অন্ধের মতো ছুটছে আমাদের গাড়ি। এব্রো থেব্রো আর আঁকা বাঁকা পথে লাফাতে লাফাতে ছুটছে, স্থির হয়ে বসে থাকা যাচ্ছে না কিছুতেই। একটু পরে অপেক্ষাকৃত মসৃণ হয়ে এলো রাস্তা, সাথে সাথে দুপাশ থেকে চেপে এসে আমাদের গিলে নিতে চাইলো পাহাড়ের সারি। বুঝলাম বর্গ গিরিপথে প্রবেশ করছি আমরা। গিরিপথে প্রবেশ করতেই একটা স্বস্তির ভাব ফুটে উঠলো সহযাত্রীদের মধ্যে, যেন হাফ ছেড়ে বাঁচল। কিন্তু আরেকটু এগিয়ে যেতেই হঠাৎ কেন যেন আবার গম্ভীর হয়ে গেল ওরা, যেন ভয়ঙ্কর কিছু ঘটার অপেক্ষা করছে। কারণ জিজ্ঞেস করা সত্ত্বেও আমাকে কিছু জানলো না কেউ। উত্তেজিত নীরবতায় থমথম করছে গাড়ির ভেতরটা। গাড়ি আরো একটু এগোতেই পূর্ব দিকে খাঁড়ির মুখটা চোখে পড়ল। আবহাওয়া পরিবর্তন টের পেলাম। একে গাঢ় অন্ধকার, তার উপর আকাশে মেঘ জমায় কালি গোলা অন্ধকারে ছেয়ে গেল চারদিক থমথমে বাতাসে ঝড়ের সঙ্গে। আর একটু এগোতেই দেখা গেল রাস্তাটা দু ভাগ হয়ে পাহাড়ের ভেতর দিয়ে দুদিকে চলে গেছে। ডান পাশের পথটা পেছে নিল কচুয়ান, বাঁ দিকের পথটা কোথায় গেছে জানতে চেয়েও উত্তর পেলাম না কারো কাছ থেকে।
ইচ্ছে করেই আমার প্রশ্নটা এড়িয়ে গেল সহযাত্রীরা। ক্রমেই বাড়ছে বাতাসের বেগ। এদিকের কোনো এক জায়গা থেকে কাউন্টার টমটমে আমাকে তুলে নেবার কথা। উৎকণ্ঠিত ভাবে এদিক ওদিক চেয়ে তার খোঁজ করতে লাগলাম। প্রতি মুহূর্তে আশা করতে লাগলাম এখনই অন্ধকারের বুক চিরে দেখা যাবে কোনো লণ্ঠনের আলো। কিন্তু দুর্ভেদ্য অন্ধকারে আমাদের গাড়ির লণ্ঠনের কাঁপা কাঁপা আবছা ভৌতিক আলো ছাড়া আর কিছুই চোখে পড়ছে না। সে আলোয় ধাবমান ক্লান্ত ঘোড়াগুলোকে কেমন অদ্ভুত দেখাচ্ছে। বালি বিছানো পথ পেয়ে দ্রুত সামনে এগিয়ে চললাম। এখনো চোখে পড়ছে না কাউন্টার টমটম। তবে কি ওটা আসবে না? যাত্রীদের অস্বস্তি আর উত্তেজিত ভাবটা যেন একটু কমে আসছে। আরো কিছু পর হাত ঘড়ি দেখে সবচেয়ে কাছের যাত্রীকে নিচু গলায় কি যেন বলল কোচবান। তেমনি নিচু গলায় উত্তর দিল যাত্রী ভদ্রলোক,
ঘন্টাখানেক বাকি আছে এখনো।
কিসের ঘন্টাখানেক বাকি আছে? সবটা ব্যাপারই কেমন অদ্ভুত আর রহস্যময় ঠেকলো আমার কাছে। আরো কিছুক্ষণ কেটে যাবার পর আমার দিকে ফিরে ভাঙা ভাঙা জার্মানে কোচবান বলল,
আসবে তো আর আসবে না কাউন্টার টমটম, তাতে এক কাজ করুন না, অযোধ্যায় বুনু পথে টমটমের অপেক্ষা না করে আমাদের সাথে বুক অভিনয় চলুন, সেখান থেকে কাল না না পরশু ফিরে আসবেন।
কোচবানের কথা শেষ হবার আগেই তীক্ষ্ণ রেশা ধ্বনিতে চমকে উঠলাম। ভয়ঙ্কর কোনো কিছুর গন্ধ পেয়েছে বোধ হয় আমাদের ঘোড়াগুলো। থমকে থেমে দাঁড়িয়ে নাক তুলে বাতাসে কি যেন শুকছে আর চেঁচাচ্ছে ওগুলো। কোনো অজানা আতঙ্কে চেঁচে উঠতে গিয়ে থেমে গেল দু একজন যাত্রী। ঠিক সেই সময় গাড়ির চাকা আর ঘোড়ার খুরের শব্দে পেছন ফিরে চাইলাম। যেন মাটির ফুঁড়ে উদয় হয়েছে চার ঘোড়ায় টানা সুন্দর একটা ফিতন। আমাদের লণ্ঠনের আলোয় দেখলাম চারটে ঘোড়াই উঁচুঁচে কালো রঙের আর আশ্চর্য বলিষ্ঠ এবং সুন্দর। ফিটনটা থেমে দাঁড়াতেই চালকের আসন থেকে নেমে এলো লম্বা মতো একজন লোক। বাদামি দাড়িতে ঢাকা লোকটার মুখ, মাথার বিশাল কালো টুপিটা সামনের দিকে টেনে দেয়া, তাতে মুখের প্রায় সবটাই ঢাকা পড়ে গেছে। সোজা আমার দিকে এগিয়ে এলো আগন্তুক। মুখ তুলে যাইতেই লণ্ঠনের আলোয় এক পলকের জন্য দেখলাম লোকটার টকটকে লাল দুটো চোখ। কচুয়ানের দিকে ফিরে ধরা গলায় অনেকটা শাসনের সুরে বলল আগন্তুক,
আজ এত তাড়া কেন? গলায় কাটা আটকেছে নাকি?
যেন ভয়ঙ্কর কোনো অপরাধ করে ধরা পড়ে গেছে, তাই দোষ থাকার চেষ্টা করছে এমন ভাবে উত্তর দিল কচুয়ান।
না না কি যে বলেন, আসলে বিদেশি ভদ্রলোক খালি দ্রুত যাবার জন্য তাড়া দিচ্ছিলেন, তাই আর কি।
তাই তাকে বুকু ফিনায় নিয়ে যেতে চেয়েছিলেন। এর আমার সঙ্গে চালকের চেষ্টা করলে জ্যান্ত পুঁতে ফেলবো। আমার এই ঘোড়ার সঙ্গে পারবে তোমার এই ঘোড়াগুলো?
একটু অবাক হয়ে আগন্তুকের কথা শুনছি। লণ্ঠনের আবছা আলো এসে পড়ছে ওর চোখ মুখে। সে আলোয় দেখতে পেলাম রুক্ষ কঠিন লোকটার মুখ, কড়া করে লিপস্টিক লাগানো লাল টুকটুকে ঠোঁটের মতো দুটো ঠোঁটের ভেতর ছিকমিক করছে মুক্তোর মতো সাদা তীক্ষ্ণতা। আগন্তুক কোচবানকে শেষ প্রশ্নটা করতেই আমার কানের কাছে ঝুঁকে এসে ফিসফিস করে বলল পাশের সহযাত্রী,
তা বটে, মৃত্যুর ঘোড়া একটু জড়িয়ে ছোটে।
এত আস্তে কথা বলল সহযাত্রী যে কোনো রকমের কথাটার মানে বুঝলাম আমি। কিন্তু চকিতে ঘাড় ফিরিয়ে আমাদের দিকে চাইল আগন্তুক। আমার মনে হলো কথাটা শুনতে পেয়েছে সে, কিন্তু কি করে শুনল? তার শ্রবণ শক্তি কি এতই প্রখর? আমার পাশের সহযাত্রীর দিকে চেয়ে মুচকি হাসলো আগন্তুক, সাথে সাথে চমকে বুকে কুশ্চিহ্ন আঁকলো সহযাত্রী। পাত্তা দিল না আগন্তুক। সহযাত্রীর দিকে হাত বাড়িয়ে আমাকে দেখিয়ে বলল,
ভদ্রলোকের জিনিসগুলো দিন,
সঙ্গে এনেছি শুধু একটা সুটকেস। সেটাই নিয়ে ফিটনে তুলে রাখলো আগন্তুক। তারপর ফিরে এসে আমাকে দামার ইঙ্গিত করল। গাড়ি থেকে নেমে গিয়ে ফিটনে উঠলাম আমি। ফিটনে উঠতে আমাকে সাহায্য করলো আগন্তুক। তার হাতের ছোঁয়া লাগতেই যেন শিরশির করে উঠলো আমার গা। ইস্পাতের মতো কঠিন আগন্তুকের হাতের আঙুলগুলো, এদিকেই লোকটার শরীরের আসরিক শক্তি সম্পর্কে একটা পরিষ্কার ধারণা হয়ে গেল আমার। আমি ফিটনে উঠে বসতেই চালকের আসনে উঠে বসলো আগন্তুক। সাপের মতো হিস হিস করে উঠলো তার হাতের চাপু।
বিদ্যুতের মতো লাফিয়ে উঠে এক পাক ঘুরে অন্ধকার গিরিপথের দিকে ছুটে চলল ঘোড়া গুলো। ফিরনটা ঘোরার সময় আগের গাড়িটার দিকে চোখ পড়েছিল আমার। প্রচন্ড ভয়ে থর থর করে কাঁপছে ঘোড়াগুলো, আর সমানে বুকে কুশ এঁকে চলেছে যাত্রীরা। ফিটনটা খুলে যেতে ঘোড়ার পিঠে চাবুক মারল আমার গাড়ির গজমান। মুহূর্তে প্রাণ ফিরে পেল যেন ঘোড়াগুলো, বিদ্যুৎ গতিতে ছুটে চলল দুকুভিরার পথ ধরে। গাড়িটা অন্ধকারে মিলিয়ে যেতেই একটা একাকিত্ব আর অস্বস্তি চেপে বসলো আমার বুকে। প্রচন্ড শীতে কাঁটা দিচ্ছে গায়ে, অথচ আগের মতোই গায়ে গরম কোট আর গলা থেকে পায়ের গোড়ালি পর্যন্ত গরম কম্বল চড়ানো। কি করে যেন আমার শীত লাগার ব্যাপারটা টের পেল আগন্তুক। পরিষ্কার জার্মানিতে বলল,
আজ অনেক শীত, কারণ ড্রাগুলো আপনার সমস্ত সুখ সুবিধার খেয়াল রাখতে বারবার আদেশ দিয়েছেন আমাকে। আপনার সিটের তলায় একটা দেশি মদের বোতল রাখা আছে, প্রয়োজন মনে করলে বের করে শরীরটা একটু গরম করতে পারে।
প্রয়োজন মনে করলাম না, তবু ওটা আছে জেনে মনে মনে খুশি হয়ে উঠলাম। আসলে ভয় করছে না আমার, কিন্তু তবু কেমন যেন একটা অস্বস্তিকর মতো ভাব থেকে থেকে মাথা চাড়াতে উঠতে চাইছে মনের ভেতর। অত্যন্ত জরুরি কাজ না থাকলে ঝড়ের রাতে এভাবে অজানা বুনো পথে পাড়ি দেওয়ার চেয়ে হোটেলের আরামদায়ক কামরায় নিজেকে আটকে রাখতেই বেশি পছন্দ করতাম আমি। প্রচন্ড ঝাঁকুনি খেতে খেতে এগিয়ে চলেছে ফেটন। একটু এগিয়ে যাবার পরই মোড় ঘুরে আরেকটা পাহাড়ি পথে গাড়ি ছোটালো আগন্তুক। হঠাৎ একটা অদ্ভুত সন্দেহ জাগলো আমার মনে। পাকের পর পাক ঘুরে মনে হলো একই পথে বারবার ঘুরে বেড়াচ্ছে গাড়িটা। সন্দেহটা জাগতেই সতর্ক হলাম। আবার পাক ঘুরতে সেটার কয়েকটা বিশেষ চিহ্ন মনে গেঁথে নিলাম। একটু পরেই আমার সন্দেহের নিরসন হলো। যা ভেবেছিলাম তাই, একই পথে বারবার ঘুরছে গাড়িটা কেন? একবার ভাবলাম ব্যাপারটা আগন্তুককে জিজ্ঞেস করে দেখি, কিন্তু পরক্ষণে বাতিল করে দিলাম চিন্তাটা। কোনো কারণে হয়তো ইচ্ছে করেই দেরি করছে সে। তাই যদি হয় তাহলে জিজ্ঞেস করলেও সদুত্তর পাব না। পকেট থেকে দেশলাই বের করে জেলে ঘুরে দেখলাম। সময় দেখেই একটা কুসংস্কারের কথা মনে পড়ল। নিজের অজান্তেই ঠক করে উঠল হৃৎপিণ্ডটা। মাঝরাত হতে আর মাত্র কয়েক মিনিট বাকি। মাঝরাতের পরপরই নাকি জেগে ওঠে সমস্ত অশুভ বেদাত্মা আর পিশাচেরা। একটু যে ভয় পেলাম না তা নয়, তবু যুক্তি তর্ক দিয়ে জোর করে ভয়টা তাড়াবার চেষ্টা করলাম। আরো কয়েক মিনিট পরে দূরে কোথাও আর্তস্বরে ডেকে উঠল একটা কুকুর। সেটার প্রত্যুত্তরে আরেকটা, তারপর আরেকটা। হঠাৎ করে জীবন্ত হয়ে উঠল যেন পূর্ণ পাহাড়ি এলাকা। শত শত কুকুরের কুচ্ছ চিৎকারে খান খান হয়ে ভেঙে গেল আশেপাশের নিস্তব্ধতা। পাহাড়ে পাহাড়ে ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে শত গুণ বেড়ে গেল সেই শব্দ ঝঙ্কার। ধুমকে দাঁড়িয়ে পড়লো ফিটনের ঘোড়াগুলো। আগন্তুকের শত আশ্বাস সত্ত্বেও আর এক পা এগুলো না ওগুলো। মনে হলো প্রচন্ড ভয় পেয়েছে, যে কোনো মুহূর্তে বাঁধন ছিঁড়ে গাড়ি ফেলে পালাতে পারে। হঠাৎ থেমে গেল কুকুরের ডাক, তার পরিবর্তে শোনা গেল হাজার হাজার নেকড়ের রক্ত পানি করা চাপা গর্জন। ঘোড়াগুলিকে দোষ দিয়ে লাভ নেই, আমারই ইচ্ছে করতে লাগলো গাড়ি থেকে লাফিয়ে নেমে ছুটে পালাই। কিন্তু পালাবো কোথায়? ডাক শুনে মনে হচ্ছে আমাদের ঘিরে এগিয়ে আসছে নেকড়ের দল। ঘোড়াগুলোকে আয়ত্তে রাখার প্রাণপণ চেষ্টা করতে লাগলো আগন্তুক। ধীরে ধীরে একটু শান্ত হয়ে এলো ঘোড়াগুলো, কিন্তু শরীরের কাঁপুন বন্ধ হলো না ওগুলোর। লাফ দিয়ে চালকের আসন থেকে নেমে এলো আগন্তুক। ঘোড়াগুলোর কানে কানে কি যেন বলল, সাথে সাথে স্বাভাবিক হয়ে গেল ঘোড়াগুলো। আবার চালকের আসনে উঠে এসে গাড়ি ছেড়ে দিল আগন্তুক। আগের মতো আর একই জায়গায় ঘুরছেন এখন গাড়িটা। দ্রুত গিরিপথটা পার হয়ে এসে হঠাৎ একটা তীক্ষ্ণ মোড় নিল টাইমে। একটা অত্যন্ত সংকীর্ণ পথে এসে পড়ল গাড়িটা। দুপাশ থেকে পথের ওপর এসে ঝুঁকে পড়েছে ঝাঁকড়া গাছ, গায়ে গায়ে লেগে এমন ভাবে দাঁড়িয়ে আছে গাছগুলো, আর ওগুলোর ডালপালা এমন ভাবে এসে পড়েছে রাস্তার উপর, মনে হলো সুরঙ্গের ভেতর দিয়ে এগুচ্ছে। ডালপালার ফাঁক ফুকুর দিয়ে মাঝে মধ্যে চোখে পড়ছে এক আধটা পাহাড়ের চূড়ার আবছাওয়া পড়া। বাইরে তখন প্রচন্ড বেগে ফুঁসছে ঝড়, আর প্রচন্ড বেগে পরস্পরের গায়ে বাড়ি খাচ্ছে গাছের ডালপালাগুলো। শীতের তীব্রতা আরো বেড়ে গেছে, তার উপর কুয়াশার মতো হালকা তুষারপাত শুরু হয়েছে। তুষারের চাদরে ঢাকা পড়ে আরো অন্ধকার হয়ে গেছে না। হিমেল হাওয়ায় ভর করে বহুদূর থেকে ভেসে আসছে কুকুরের আর্তচিৎকার। হঠাৎ আবার শোনা গেল নেকড়ের চাঁদা কোমানি। ভেবেছিলাম চলে গেছে নেকড়ে গুলো, কিন্তু যায়নি, বরং আমাদেরকে ঘিরে আরো কাছে এগিয়ে আসছে। প্রচন্ড ভয় পেলাম এবার, কিন্তু বিন্দু মাত্র ভয় পেল না আগুন্তু। বোধ হয় রোজ রাতেই নেকড়ের ডাক শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছে সে। ঠিক এমনি সময় ঘটল ঘটনাটা। আমার বাঁ দিকে দূরে দপ করে চলে উঠল একটা নীলচে আলোর শিখা। আলোটা দেখে রাশ টেনে ঘোড়া থামালো আগুন্তু। লাফ দিয়ে চালকের আসন থেকে নেমে মুহূর্তে অদৃশ্য হয়ে গেল সে গভীর অন্ধকারে। কোন দিকে যে গেল বুঝতে পারলাম না। ওদিকে ক্রমেই এগিয়ে আসছে নেকড়ের গর্জন। কয়েক সেকেন্ড পরই আবার ফিরে এলো আগুন্তু। কোনো কথা না বলে চালকের আসনে উঠে বসে গাড়ি ছেড়ে দিল। একবার মনে হলো ঘুমের ঘুরে দুঃস্বপ্ন দেখছি না তো, গায়ে চিমটি কেটে দেখলাম না, ঠিকই তো আছি। হঠাৎ আবার দেখা গেল সেই নীলচে আলোটা, এবার একেবারে গাড়ির পাশেই। তীব্র উজ্জ্বল আলোয় পরিষ্কার দেখা গেল চালক আর ঘোড়াগুলোকে। মুহূর্তে গাড়ি থেকে নেমে কয়েকটা পাথর কুড়িয়ে নিয়ে আলোটাকে তাড়া লাগালো আগন্তু। যে কোনো প্রকার আলোর সামনে কোনো মানুষ দাঁড়ালে তা তার শরীরের আড়ালে ঢাকা পড়ে যেতে বাধ্য। অথচ আশ্চর্য, এর ক্ষেত্রে কিন্তু তা ঘটল না। নীল আলোটার মুখোমুখি গিয়ে দাঁড়ালো আগন্তুক, কিন্তু তার শরীরের আড়ালে ঢাকা পড়ল না আলোর শিখা। আগন্তুকের এ পাশে বসে আগের মতোই পরিষ্কার আলোর শিখাটা চোখে পড়ছে আমার। আগন্তুক যেন রক্ত মাংসের মানুষ না, হালকা কাঁচের তৈরি। এমন অদ্ভুত ব্যাপার দেখা তো দূরের কথা, কখনো কল্পনাও করিনি আমি। একটা শিরশিরে আতঙ্কে নিজের অজান্তে শিউরে উঠলাম। কয়েক সেকেন্ড পরে দপ করে নিভে গেল নীল আগুনের শিখা, আর চলল না। ফিরে এসে গাড়ি ছেড়ে দিল আগন্তুক। ওদিকে চারদিক ঘিরে আরো এগিয়ে এসেছে নেকড়ে গর্জন। বেশ কিছুক্ষণ একভাবে চলার পর গাড়ি থেকে নেমে কোথায় যেন চলে গেল আগন্তুক। সে চলে যেতেই আতঙ্কে থর থর করে কাঁপতে লাগলো খোড়াগুলো। কারণ তো বুঝতে পারলাম না। হঠাৎ খেয়াল করলাম নেকড়ের ডাক থেমে গেছে। দেবদারুর বন আর পাহাড়ের মাথার ওপর কালো মেঘের ফাঁক থেকে হঠাৎ করেই বেরিয়ে এলো চাঁদ। জীবনে চাঁদের বহু রূপ দেখেছি, কিন্তু সেদিনের রূপের সাথে সম্পূর্ণ অপরিচিত আমি। অর্থাৎ ছায়া ছায়া ভৌতিক আলো ছড়িয়ে পড়েছে দেবদারুর মাথায় আর পাহাড়ের চূড়ায় চূড়ায়। সেই আবছা চাঁদের আলোতেই চোখে পড়ল জানোয়ারগুলো, ধূসর লোমশ শরীর, ঝকঝকে সাদা দাঁতের ফাঁক দিয়ে বেরিয়ে আসে টকটকে লাল জিভ, আর পেশল শরীর নিয়ে আমাদের চারপাশ ঘিরে দাঁড়িয়ে আছে হাজার হাজার নেকড়ে। ভাবভঙ্গি দেখে মনে হলো যে কোনো মুহূর্তে আক্রমণ করে বসতে পারে ওরা। সত্যি কথা বলতে কি, জীবনে এত ভয় পাইনি আমি কখনো। হঠাৎ কানে তারা লাগানো শব্দ করে একসঙ্গে ডেকে উঠলো সব কটা নেকড়ে। আতঙ্কে চেঁচে উঠলো খোড়াগুলো। বহু আগে গাড়ি ফেলে যেদিকে পারত ছুট লাগাতো খোড়াগুলো, কিন্তু চারপাশ থেকে ঘিরে আছে নেকড়ের দল। কোনো দিকে যাবার পথ নেই, তাই যেতেও পারছে না। পাগলের মতো চেঁচিয়ে আগন্তুককে ডাকতে শুরু করলাম আমি। হঠাৎ রাস্তার এক পাশে চোখ পড়তেই দেখলাম সেখানে দাঁড়িয়ে আছে আগন্তুক। কোনো ফালান্তর নেই তার মধ্যে। আরো কয়েক মুহূর্ত ছায় দাঁড়িয়ে থাকলো আগন্তুক, তারপর দুহাত সামনে বাড়িয়ে অদ্ভুত ভঙ্গিতে নাড়াতে লাগলো। বোধ হয় দূর হয়ে যেতে বলছে হজর ছাড়া নেকড়ে গুলোকে। চোখের সামনে দেখলাম লোকটার হাতের ইশারায় গরজাতে গরজাতেই পিছিয়ে যাচ্ছে নেকড়ের দল। আর ওদের সাথে তাল রেখেই বোধ হয় যেমনি আচমকা বেরিয়ে এসেছিল তেমনি আবার মেঘের ফাঁকে ঢুকে গেল চাঁদ। আবার নিকষ কালো অন্ধকারে ঢেকে গেল চারদিক। বের পেলাম, গাড়িতে উঠে বসেছে আগন্তুক। চলতে শুরু করলো গাড়ি, কিন্তু বেশ কিছুক্ষণ আগের অদ্ভুত ঘটনাটা মন থেকে তাড়াতে পারলাম না কিছুতেই। কলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, তৃষ্ণা ফেটে যাচ্ছে বুকের ছাতে, আতঙ্কে ঠক ঠক করে কাঁপছে হাত পা। বিমূর্খের মতো বসে বসে আকাশ পাতাল ভাবতে লাগলাম। এভাবে কতক্ষণ কেটে গেল বলতে পারি না। হঠাৎ গাড়ি দাঁড়িয়ে পড়তেই চমক ভাঙল। বিশাল এক প্রাসাদ দুর্গের আঙিনায় এসে দাঁড়িয়েছে গাড়ি। বিশাল প্রাসাদের তেমনি বিশাল সব জানালার কোথাও আলোর চিহ্ন মাত্র চোখে পড়ল না। কখন যে আবার মেঘের ফাঁক থেকে বেরিয়ে এসেছে চাঁদ খেয়াল করিনি। সেই চাঁদের আলোয় দুর্গের মাথায় প্রাচীন কামান বসানোর খাঁজ কাটা ভাঙা ফোকরগুলো চোখে পড়ছে। কাউন্ট ড্রাকুলার প্রাসাদ দুর্গে এসে পৌঁছলাম শেষ পর্যন্ত।
শুনলেন ভূতিকা পর্ব 68,
ব্র্যাম স্টোকারস ড্রাকুলা, কণ্ঠে সৃষ্টি ও পূর্ণা।
Yes, Bruce from Horror Club is here with more fun and fear. Fishy আছে আপনার সাথে এবং আমার সাথে আছে ফ্যান্টম হরর ক্লাব থেকে লুপ। তো আমরা দুজন মিলে শুনে ফেললাম স্টুডিওতে বসে বসে আমাদের ব্র্যাম স্টোকারের উপন্যাস গুলো বললেন, যেটা অনুবাদ ড্রাকুলা। প্রথম পর্ব কেমন লাগলো রূপ?
বেশ ভালো হয়।
রূপ, এমনিতে ড্রাকুলা শব্দটা শুনলেই মানে তুমি আসলে কি বলছো?
অ্যাকচুয়ালি ড্রাকুলা মানে শব্দটা শুনলে মানে চোখে আসে হচ্ছে ওই
তবে আজকে ড্রাকুলার গল্পটা মানে এমনিতে যখন আমি পড়েছি আমি তো যথেষ্ট মানে এক্সাইটেড ছিলাম পড়তে গিয়ে, আসলে খুব ভালো লাগে। এমনি তো রাকিব হাসানের লেখাগুলো পড়লে এমনিতে একটা সম্মোহনের মতো, পুরোটা গল্প শেষ করার আগ পর্যন্ত আসলে ওঠা যায় না। তবে মানে এটা বোঝানোর কোনো প্রয়োজন নেই যে আপনি কর্মস্থল কর্মসূচি কপি পেস্ট করতে পারেন, এটা না বোঝালেও চলবে। আমাদের সাথে আছেন জিএম নজরুল ইসলাম যশোর নোয়াপাড়া থেকে, তিনি আছেন ড্রাকুলার স্টোরিটা শুনে খুব ভালো লাগলো জানিয়েছেন, এতবার জানিয়েছেন ভালো লাগলো, আমি জানি না যে এত বেশি ভালো লেগেছে কিনা। আদৌ তাজুল ইসলাম লিখেছেন, কি যেন লিখলেন বুঝলাম না, শেষ হয়ে গেল নাকি কি শেষ হয়ে গেল? ভূতের ভালো লাগলো, এখনো চলছে আরো একটা স্টোরি, কিন্তু অনেকদিন পর শুনলাম, আচ্ছা প্রতিক্রিয়া মনে হয় নতুন করা হয়েছে এবং গল্পগুলো এপিসোড আকারে করা হয় নাকি, আমাদের প্রতি এপিসোডে একটা করে গল্প থাকে যেটাকে আমরা প্রতিকার বলি এবং সেই গল্পটা আমাদের মানে একটা ফুল প্রোডাকশন আকারে আর কি আমরা একটা গল্প উপস্থাপন করার চেষ্টা করি। তো সেই প্রয়াসটাই হচ্ছে আমাদের প্রতিকার, প্রত্যেক এপিসোডে একটা এরকম স্টোরি থাকে এবং এবারে প্রথমবারের মতো একটা হরর সিরিজ আকারে ভূতিকায় এসেছে এবং সেটা হচ্ছে ব্রাম স্টোকারের ড্রাকুলা। আমাদের সাথে আরো কারা কারা আছেন একটু কমেন্টগুলো দেখে নিচ্ছি। একই মানুষের কমেন্ট আসলে স্ক্রল করতে করতে খুব বিরক্ত হয়ে যেতে হয় মাঝে মাঝে, তবে অবশ্যই আপনাদের ভালোবাসার কি দাম তো দেওয়ার কিছু নেই, কিন্তু আপনাদের ভালোবাসার জন্যই আসলে এই শো গুলো বেঁচে থাকে বা এই সব কিছুই হয়। তো আপনারা যখন একই গরম বারবার করার মাধ্যমে আসলে যেটা হয় যে ভালোবাসা প্রকাশের থেকে বিরুদ্ধে পছন্দটা বেশি হয়। আয়েশা সিদ্দিকা যারা আমাদের সাথে গেছেন, প্রোগ্রাম ইজ ভেরি গুড। আমাদের সাথে আছেন রাহু, মানে আরো অনেক বেশি ভয় পেতে চাইছেন, জানি না যে এত এত বেশি ভয় করতে পাওয়া যায়। বন্দনা হাসান শুরু আছেন আমাদের সাথে, খুব ভালো একটা একটা ভালো কাজ করছে। প্রিয়া ঘোষাল আছেন, লিখেছেন ইজ ভেরি হরো। রাজিদ আহমেদ আছেন আমাদের সাথে, লিখেছেন আজও শুনছি প্রতিদিনের মতো মিরপুর থেকে আমি আর রাতুল। ওকে, তো প্রতিদিনের মতো হয়তো রেডিও ফুটি শুনছেন প্রতি সপ্তাহে একবারে, এরকম ভালো কথা। তো ড্রাকুলা শুনলাম, নেক্সট টু উইকে অবশ্যই ড্রাকুলা সেকেন্ড পর্ব আসবে, সেকেন্ড পর্ব নিয়েও অনেক বেশি এক্সাইটেড। তো যেটা আসলে চাচ্ছি যে হরর ক্লাব, যা হরর ক্লাবের যে মেম্বাররা আছেন এবং আপনি হরর ক্লাব ফর্ম করে আমাদের সাথে আপনার লেখার একটা প্ল্যাটফর্ম হতে পারে, কিন্তু বিভিন্ন সাহিত্য পত্রিকাগুলো যে কাজগুলো করেছে সে দিনের পর দিন, যুগের পর যুগ, এবং তাদের হাত ধরেই কিন্তু আমরা রাকিব হাসানের মতো লেখক আছে, আনোয়ার হোসেন, এরকম মেধাবী কিছু মানুষজন আমরা পেয়েছি। তাদের নিজেদের প্রয়াসের কারণেই আরো অনেকে এসেছেন, অনেক দর্শক পুরুষের মহাপশ আরো অনেকে অনেকে এসেছেন। তো হরর ক্লাব এরকম একটা প্ল্যাটফর্ম হতে পারে, আপনার গল্পটা আপনি আমাদেরকে লিখে পাঠিয়ে দিতে পারেন, হরর গল্পটা আমাদের মেইল করে পাঠিয়ে দিতে পারেন, এবং প্রত্যেক সপ্তাহে প্রত্যেক এপিসোডে আমরা একটা করে বেস্ট স্টোরিকে আমরা মেলত উইক হিসেবে করি। তো যেটা হয়েছে সেটা আপনার কালেক্টেড স্টোরিও হতে পারে, আবার আপনার নিজের লেখার গল্প হতে পারে। তো নিজের লেখার গল্পের প্রতি আমরা বেশি গুরুত্ব দিতে চাই, আমরা চাই নতুন নতুন আরো অনেক লেখক উঠে আসুক। চলে যাচ্ছি একটা গানে, গান শুনতে শুনতে ফিরে আসছি নেক্সট আওয়ারের সাথে, যেমন শুনতে থাকুন রেডিও ফুটবল। Yes, Puttatham Horror Club is here with more fun and fear. You are listening to Radio Food Career FM. I'm Ashathe, Srishti Bhutkasi. I'm Yassel Ache, I'm Nadesha. Chole Aslam, Puttatham Horror Club, I'm Nadesha. Kichu Kotha Bola Chonno, Kichu Adda Share Kora Chonno. After that, you must have messages. I'm Nadesha Bahan Chani, Shashon Kha Messages. Messages niya Kotha Bola, right? একদম সাথে সাথেই রাসেল ভাই কেমন আছেন জানেন, প্লিজ ভাই কমেন্টটা পড়েন, রাসেল ভাই কেমন আছেন?
বাহ, আমি সবসময় ভালো আছি এবং সবসময় ভালো করে এখন।
জুলকার নাইম আছেন, হ্যালো ব্রো, আই এম ইউর নিউ ফ্রেন্ড। হাবিল সম্রাট আছেন আমাদের সাথে, রাসেল ভাই আমি জানি 1 AM মানে আপনি চলে এসেছেন।
আমি এখন চলে এসেছি এবং আপনাদের সাথেই আছি, এবং আশা করছি যে আরো কিছুক্ষণ আপনাদের সাথে থাকবো। এখন তো মেসেজ করছে, কমেন্ট করছে, এই ফাঁকে আমি ভূত এফএম সম্পর্কে ছোট্ট একটা আপডেট দিই। সেটা হচ্ছে যে ভূত এফএম সম্পর্কে লাস্টে উইকে আমি ভেবেছিলাম যে আমি একটা স্টোরি আর একটা ইমেল পড়বো, যে ইমেলটা পড়তে পারিনি সেই ইমেলটা এই উইকে পড়বো বলে আশা করছি। এই উইকে ইমেল যতগুলো আমি মানে এক্সপেক্ট করেছিলাম পড়ার মতো ইমেল যেটা আমি পড়বো, সেরকম ইমেল আরো চাই, যে পরিমাণ পেয়েছি তা থেকে বেশি পেলে ভালো হয়। তাহলে এই ইমেলগুলো অনেকগুলোর মধ্যে থেকে খুব অল্প সংখ্যক ইমেল বেছে নিতে হয়। আই এম রিয়েলি সরি ফর দ্যাট, বাট দেয়ার ইজ নো আদার ওয়ে, বিকজ ভূত এফএমের মানে আপনার যারা ঘটনা পাঠান তারাও ভালো বলছেন। একটা জিনিস আমি সবসময় বলি যে একটা ঘটনা কখন ভালো লাগে বা ভালো হয়েছে বুঝতে পারবেন যখন আপনি সেটা কাউকে শোনানোর পরে সে বলবে যে ও ইটস গ্রেট। আপনি ইউ ক্যান শেয়ার ইট উইথ ইয়োর ফ্রেন্ডস বিফোর সেইং, অ্যান্ড আমার মনে হয় যে তাদের ফিডব্যাকটা নেন, ইট উইল হেল্প ইউ আ লট। আমার কাছে মনে হয় যে আমাদের ফোকাসের যে নেক্সট যে এপিসোডটা সেই এপিসোডটা হয়ে যাবে, তার পরের এপিসোডে আপনারা সেই জিনিসটাকে খেয়াল রাখবেন এবং সেভাবে ঘটনা পাঠাবেন আশা করবো, এবং সবাইকে পাঠাতে উৎসাহিত করবেন আপনাদের ঘটনার জন্য। প্রতিদিন মানে প্রতিদিন শুরু হয় আমার আপনাদের ঘটনা পড়ার মধ্য দিয়ে, মানে আমি প্রতিদিন সকালটা শুরু হয় সকালে ঘুম থেকে উঠি, তারপরে বাসা থেকে বের হওয়ার পরে প্রথম যে কাজটা আমি করি যেটা হচ্ছে অফিসের যে কাজটা করি সেটা হচ্ছে ফোকাসের ইমেল পড়া। আর এটা হচ্ছে এমন না যে কোনো ইমেল মিস যায়, হয়তো সবাইকে সবসময় রিপ্লাই করতে পারি না, আমি সবকিছুই পাচ্ছি এবং আশা করছি যে আপনারা সবসময় আমাদের সঙ্গে থাকবেন, এবং কালকেও আশা করবো যে সবাই একটা চমৎকারী দৃশ্য তা উপহার দিতে পারবো। যাই হোক, এখন চলে যাবো আমার কমেন্টে এবং মেসেজ যেগুলো আপনারা পাঠাতেন সেগুলোতে। সৃষ্টির সাথে কিছু কথা বলি এবং সৃষ্টি আজকে আপনাদেরকে কেমন ট্রাকুলার ট্রাকুলাসি শুরু করেছেন এবং মানে রোমহর্ষক সেই ব্যাপারটা এবং এখনো শুনলে গায়ে কাটা দেয় এরকম একটা ব্যাপার। এবং আপনারা যারা মুভি দেখেছেন, যারা বই পড়েছেন, তারা সবাই জানেন যে কি চমৎকার। তো সেই জন্য আমার মনে হয় যে আজকে আপনারা এটা কেমন লেগেছে একটু ডেফিনেটলি আই উড লাইক টু নো যে কেমন লেগেছে আপনাদের কাছে। যাই হোক, সৃষ্টি আমরা কমেন্টে চলে যাই।
হ্যাঁ রসুল ভাই, আর কেমন লাগছে সেটা জানানোর ঠিকানাটা আরও একবার জানি, চোখে যেই ডট কম স্ল্যাশ রেডিও কুতি ঠিকানা ভূতের বড়ভাবে পোস্টে কমেন্ট করে জানিয়ে দেবে। ওকে, আমাদের সাথে আরও আছেন শিফাত আহমেদ শিপন। রাসুল ভাই কেমন আছেন? এই প্রশ্নগুলো বোধহয় বাদ দিয়ে যাই, কারণ রাসুল ভাই সবসময় ভালো দলের সাথে গেছেন। হাই, আমাদের সাথে আরও আছেন দুলকার নাইন, আছেন নাবিল সম্রাট, আছেন মোহাম্মদ সাজিদ, লিখেছেন যে ভূতিকার গল্পটা ভালো হয়েছে একদম পাটাপাটি, নেক্সট বারের জন্য অপেক্ষায় থাকলাম। এর যে ব্যাপারটা, এটা যেহেতু ফার্স্ট টাইম হরর ক্লাবে এবার আসলো, এর আগে কখনো ধারাবাহিক কোনো গল্প আসেনি, তো একটা মানে ভয় কাজ করছিল যে আসলে কি সেকেন্ড পার্টের জন্য যদি অপেক্ষা না করে তাহলে কিন্তু আসলে সেরকম কোনো কিছু ঘটবে না ইনশাল্লাহ। এবং আমার মনে হয় যে আমরা মোটামুটি আমাদের একটা ইন্সপিরেশন দরকার আছে, তাই না? তো সেটা আমরা চাই আর কি। আপনারা আজকে হরর ক্লাবের পুরো সময় আপনাদের সঙ্গেই থাকবো, আমি হয়তো মাইকে থাকবো না, বাট আপনাদের সঙ্গে থাকবো। এবং আজকের হরর ক্লাবে এই যে এখনই আলোচনা করে আপনাকে জানাই দিই যে আজকে হরর ক্লাবে বাকি কী কী থাকছে, সৃষ্টি তো বলে দাও না কী কী আছে। রহস্য সাহিত্য পত্রিকা থেকে নেয়া যে এই হরর গল্পটি ছয়টা গল্পের ছোট ছোট গল্পের একটা রয়েছে। হ্যাঁ, ছোট ছোট সাতটা গল্প ছিল, তো সেখানে একটা গল্প পড়েছিল তোমার প্ল্যান। হ্যাঁ, ওকে ওকে। তো আমরা চলে যাই আমাদের পরবর্তী, যদি কোনো কমেন্ট থাকে সেই কমেন্টে, এবং তারপর আমাকে বিদায় নিতে হবে অ্যাজ ইউজুয়াল। আতিকুর রহমান আতিক, আপনার বিদায় নেবার কথা শুনে বোধ হয় আগে লিখে ফেলেছেন, আমি মিস ইউ রাসেল ভাইয়া। উই মিস, আই মিস ইউ টু। অ্যান্ড আসলে সত্যি কথা বলতে কি, যে কালকে ভোট এফএম অবশ্যই শুনবেন, মানে কালকে না তো আজকেই রাত 11:59, ভুল করবেন না, বেশি সময় নেই। আর এখন আমার মনে হয় যে কমেন্ট কি আমরা আর কিছু পাবো নাকি? আমরা আরো কয়েকটা কমেন্ট একটু মানে পড়ে নিচ্ছি, যেহেতু মানুষজন পাঠিয়ে যাচ্ছেন। এবং আমি রিসেন্ট হরর ক্লাবের আগেও শুনেছি আজকের কাউন্ট রাহুলা এত স্পেশাল লাগলো তার জানানোর ভাষা নেই, আমি আশ্চর্য। থ্যাংক ইউ রাসেল ভাই। দাসুল ইসলাম আছেন আমাদের সাথে, ভাই সপ্তাহটা অপেক্ষায় থাকবো। আচ্ছা, ইব্রাহিম এফ আর কে আছেন রাজশাহী থেকে, সাথে আছেন ভালোবাসা জানিয়ে। তিনি সজিবুল ইসলাম আছেন উল্লাপালা থেকে শুনছেন, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ছড়িয়ে ছিটিয়ে যারা আছেন এই সময়টাতে, রাসেল ভাই আছেন এখনো আমাদের সাথে, রাসেল ভাইকে শেষ কথাগুলো এবং ভালোবাসাগুলো যারা জানালেন তাদেরকে অনেক ভালোবাসা,
অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা প্রদর্শন ক্লাব এবং প্রদর্শনের পক্ষ থেকে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুনে থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকুন, এবং আজকে হরর ক্লাবের বাকি সময়টাও অনেক বেশি উপভোগ করুন সেই প্রত্যাশা রেখে আমি বিদায় নিচ্ছি। টাটা। অ্যান্ড সৃষ্টি, কি প্লে করবো তোমার জন্য বলো? তবে জেমসের একটা গান শুনতে শুনতে যেই তাহলে। ওকে, তবে জেমসের গান হয়ে যাক, স্টেশন পেয়ে ফুর্তি এটা সায়ন অ্যান্ড ইউ ফুর্তি।
হ্যালো রাসেল ভাই, জিজ্ঞেস করবো কেমন আছেন, কারণ আপনি সবসময় ভালোর দলে থাকেন। আমি সিরাজগঞ্জ থাকি, তো এই ঘটনাটা আমার গ্রামের বাসায়। তো দিনটি ছিল ঈদের আগের দিন, আমরা প্রতিদিন একটা রাস্তায় আড্ডা দিতাম। তো ওই দিন আমরা তিনজন ছিলাম, তিনজন যখন আমরা ওই রাস্তাতে যাই, যাওয়ার পথে ওই দিন আমাদের আসতে রাত হয়ে যায়, তখন আনুমানিক 11টা বাজে। আমি একটা কথা বলে নেই যে আমরা যে রাস্তাতে আড্ডা দিতে যাই ওই রাস্তা দিয়ে মানে যাওয়ার সময় একটা কবরস্থান একটা মাদ্রাসা মানে বাদে মানে যার ভিতর দিয়ে মানে একটা রাস্তা চলে গেছে, ওই রাস্তায় আমরা প্রতিদিন আড্ডা দিতে যাই। তো ওই দিন আসতে আমাদের রাত হয়ে যায়। তো ওই মানে দিনটা ছিল ঈদের আগের দিন। দিন, যার জন্য মাদ্রাসা পুরো অফ ছিল। ওই মাদ্রাসাতে কোন লোকজন ছিল না। আমরা এটা যাওয়ার সময় দেখছি, আমরা যখন ফিরি তখন আনুমানিক 11টা বাজে। তো আসার সময় আমরা যখন এই কবরস্থানের মাদ্রাসার প্রায় কাছাকাছি চলে আসি, তখন আমরা তিনজন একদম স্পষ্ট শুনতে পাইতেছি যে ওই একটা রুমে, মানে টিনের একটা রুম আছে, ওই রুমের ভিতরে একটা ব্রেঞ্চ বা কিছু একটা পড়ে গেল। আমরা তিনজন একদম স্পষ্ট শুনতেছি। তারপরে আরেকটু যখন আগাই তখন ওই ওই রুমটার কাছাকাছি যাই, তখন আমরা শুনতে পাই মানে করুণ সুরে কে যেন কান্না করতেছে। তো আমরা তিনজন আমরা দেখতে চাই যে মানে কেন কান্না, কে কান্না কাটি। তখন রাসেল ভাই আপনি খেয়াল করবেন যে গ্রামে টিনের ঘরগুলোতে টিনে মানে ওই টিনের গুলোতে ফুটো থাকে কিছু। তো আমরা ওই ফুটো দিয়ে যখন দেখি, তখন দেখি যে ওই রুমের ভিতরে তিনটা আলো মানে একবার এদিকে যাচ্ছে একবার এদিকে আসতেছে। আমি দেখি আমার ফ্রেন্ডটা দেখে। তো দেখার পর আমরা অনেক ভয় পেয়ে যাই। ভয় পাওয়ার পরে ওইখান থেকে আমরা দৌড়িয়ে পালিয়ে আসি। আসলে এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।
Vincent Guthrie from Horror Club with more fun and fear. Srishti Achi, Rappar Shatara. How are you doing?
Roop, Phantom Horror Club.
Okay, Roop, so how did you get your first for Horror Club?
Yes, it was very
good. So, how did you get your story? তো এখন যে স্টোরিটা পড়বো সেটা আগেই বলেছিলাম যে কোন স্টোরিটা, সেটা হচ্ছে লাস্ট উইকে একটা স্টোরি করেছিলাম মেল অফ দ্য উইকে। সেই স্টোরিটার কথা আপনাদের মনে আছে কিনা? ইউসুফ নামে এক লোক, সে একটা অজানা একটা জায়গায় গিয়ে তার গাড়ি নষ্ট হয়েছে, গ্রামাঞ্চলে আর কি, বিদেশের কোনো একটা গ্রামাঞ্চলে তার গাড়ি নষ্ট হয়ে যায়, এবং সেই সেখানে একটা বার খুঁজে পায়। সেই বারে গিয়ে তাকে সে পানীয়টি খেতে দেওয়া হয়। সে মুখে দিয়ে বুঝতে পারে সেটা আসলে রক্ত, এবং তারপর যেটা হয় যে বাইরের সবাই তার দিকে ছুটে আসতে থাকে, সবার নজর থাকে তার গলার দিকে। বোঝা যাচ্ছে যে কোন দিকে এগিয়ে যাচ্ছিল গল্পটা, ঠিক সে জায়গাতেই এই গল্পটা শেষ হয়ে যায়। বলেছিলাম যে এই গল্পটা একসাথে অনেকগুলো ছয়টা গল্পের একটা কি বলছে ছয়টা গল্প নিয়ে গুচ্ছ হরর গল্প নামে এই গল্পগুলো প্রকাশিত হয়েছিল মিলন গাঙ্গুলি। তো এই সময়টাতে আমাদের সাথে আছে যারা, তাদের কয়েকটা কমেন্ট একটু পড়ে নিচ্ছি। মোহাম্মদ জহুরুল ইসলাম আছেন, আমাদের সাথে আছেন শাহরিয়ার আহমেদ সিয়াম, ভূতিকা শুনতে চাই, টাইম মেশিন ক্রিয়েট করতে চাই, ক্যান্ট ওয়েট ফর দ্য নেক্সট উইক, ও থ্যাংক ইউ, আপনার অপেক্ষার মানে সেই আগ্রহটা সৃষ্টি করতে পেরে অনেক ভালো লাগছে। শফিকুল ইসলাম আছেন আমাদের সাথে, রাসুল ভাইকে জানিয়েছেন যে ভূতিকা খুব ভালো লেগেছে, রাজশাহী বাগমারা থেকে শুনছি। তারিকুল ইসলাম আছেন, আমাদের সাথে আছেন মেইন হাসান মাহের আছেন, এবং আমি কমেন্ট ঠিকই পড়লেন, তার নাম পড়লেন না কেন, নাম তো বলেছি এবং আমি হেঁটেই তো নাম দেয় আপনার, রেইন হাসান মাহের, তাজুল ইসলাম আছেন আমাদের সাথে, আর আছেন আলাউদ্দিন মেহদি হাসান, আছেন নাফিজ আহমেদ, আচ্ছা অলরেডি তিনি পড়েছেন সেটাই বলতে আছেন, তো আপনি তো নিজে একজন বিশাল ফ্যান অবশ্যই ইচ্ছা করলেন। শাহান খান আছেন আমাদের সাথে, আপনাদের সাথে আমি আজ নতুন শুনছি, খুব ভালো লাগছে, হৃদয় খান অনেক বড় হৃদয় আমাদের সাথে, আতিকুর রহমান আতিক আছেন আমাদের সাথে, লিখেছেন তার আপু অসুস্থতা করতে বলেছেন, অবশ্যই তো আর থাকবে সুস্থ হয়ে যান খুব দ্রুত। তুষার আমাদের আছেন, ভালোই লাগছে ভাই। তাজুল ইসলাম আবু ইউসুফ আপন আছেন, সিরিজের জন্য অপেক্ষা করছি, আরো অনেকেই আছেন। তো যা হোক, ড্রাকুলার প্রতি আপনাদের এবং ড্রাকুলার সিরিজের জন্য আপনাদের এই অ্যাপ্লিকেশন অবশ্যই অনেক কাজে দেবে আমাদের, এবং অবশ্যই আমরা আরো এরকম বিখ্যাত বিখ্যাত সিরিজ আকারে নিয়ে আসতো। সেজন্য আপনাদের অংশগ্রহণ এবং আপনাদের পার্টিসিপেশন, আপনাদের সবকিছুই কোঅপারেশন যাই বলি না কেন, সে সবকিছু অনেক বেশি জরুরি। এবং যেটা আগেই বলেছি এখনো বলছি, যে যদি আমরা প্রতিফন হরর ক্লাবকে একটা প্ল্যাটফর্ম হিসেবে চিন্তা করি, তবে এই প্ল্যাটফর্মটা সবচেয়ে বেশি যাদের জন্য সেটা হচ্ছে বিভিন্ন লেখকদের জন্য, যারা
এই সময়ে যারা লিখতে চান, লিখতে যাচ্ছেন, যদি মনে করেন যে আপনার লেখা সরল গল্পটা আপনি শুনতে চান বা অনেক মানুষকে শোনাতে চান, তবে অবশ্যই ভূতিকা সরলভাবে পাঠাতে পারেন। এবং আপনার যদি কোনো গল্প পড়লে অনেক বেশি ভালো লাগে, সেই গল্পটা আপনি আমাদের পাঠিয়ে দিতে পারেন। যদি নিজের লেখা না হয় তবে অবশ্যই লেখকের নামটা তো অবশ্যই উল্লেখ করে দেবেন। যদি লেখকের নাম নাও খুঁজে পান, অনেক সময় দেখা যায় যে কোনো একটা জায়গা থেকে, যেহেতু এখন তথ্যের অবাধ প্রবাহের যুগ, তো দেখা যায় যে একই গল্প বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু হয়তো বা লেখকের নামটা সেখানে অবশ্যই কালেক্টেড কথাটা উল্লেখ করে দেবেন। আমরা লেখকের প্রতি সম্পূর্ণ সম্মানটা অবশ্যই দেখা যায় এবং সেই লেখকেরা এত সুন্দর সুন্দর গল্প লিখেছেন বলেই আমাদের হরর ক্লাবে এই সুন্দর সুন্দর গল্পগুলো আসছে। ভূত এখন হরর ক্লাব আগেও বলেছে, এখনো বলছে, মাঝখানে একজন একটা কমেন্ট করেছিলেন, মিস হয়ে গেছেন, পড়া হয়নি, লিখেছিলেন যে কালো জাদু কি সত্যি কিনা। তো এই সত্যি মিথ্যা বিচার করার সামর্থ্য আসলে আমাদের নেই, বা কারো বিশ্বাসের মানে বিশ্বাস পাকাপোক্ত করা বা বিশ্বাস ভেঙে দেয়া সেটাও সম্ভব না আমাদের পক্ষে। আর ভূতেশ্বর হরর ক্লাব শুধুমাত্র হরর এন্টারটেনমেন্টটাকে আপনার কাছে নিয়ে আসছে। যে হরর গল্পগুলো আছে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন মানুষের লেখা থেকে শুরু করে আমাদের যে ট্র্যাডিশনাল যে লাইফ একটা জাতিগোষ্ঠীর, সেই লাইফ স্টাইলের সাথে ট্র্যাডিশনালি কিছু গল্প ঘুরে ফিরে আসে, সেগুলো হয়তো রূপকথা বা উপকথা বা বিভিন্নভাবে সেই গল্পগুলো আমাদের কাছে আসে। সেই গল্পগুলোর মতোগুলো অনেক হরর গল্প কিন্তু ছড়িয়ে আছে আমাদের চারপাশে, সেই গল্পগুলোকে আমরা নিয়ে আসার চেষ্টা করি। এবং হরর গল্পগুলোর উদ্দেশ্যটা আমাদের কাছে সেটাই থাকে যে হরর গল্পের যে ভয় নামক এন্টারটেনমেন্টের যে বীজটা বপন করা আছে সেখানে, সেই বীজটা থেকে আপনাদেরকে রসটা এনে দেওয়া, সেই ফলটা থেকে, সেই ফলের কি বলা যায় ফলের রস, যাই কি হোক সেটাই আর কি আপনাদের কাছে পৌঁছে দেয়। তো সেই হরর এন্টারটেনমেন্টটাকেই আপনাদের কাছে পৌঁছে দেয়, আর কিছুই না। মানে এখানে মানে কোনো ভূতের ধর্মপ্রচার করা হয় না, ভূতে যদি বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে আপনাকে নাড়াতে চাই না। শুধুমাত্র আপনি যখন খুব রিল্যাক্স অবস্থায় থাকেন, যখন আপনি জানেন, যেটা আপনি তাই বলেন যে ভয়টা থেকে আমার ক্ষতি হবার কোনো সম্ভাবনা নাই, সেই ভয়টাই আমরা পেতে চাই। ঠিক একই কথা কিন্তু সত্যি ট্র্যাজেডির ভেতরে, যে দুঃখটা আমাকে শুধু দুঃখিত করবে এন্টারটেনমেন্ট হিসেবে, কিন্তু আমার জীবনে প্রভাব ফেলবে না, সেই দুঃখটাই হয়তো আমরা পেতে চাই। এখন জীবনের প্রভাব আরো অনেকভাবে পড়ে, হয়তো অনেক শিক্ষা শিক্ষা শিক্ষণীয় ব্যাপার সেটা চলে আসে সেক্ষেত্রে। একটা সাহিত্যের জায়গাটা সবসময় শিক্ষার ভিতর থাকে কি থাকে না সেটা বিষয় না, তবে সবকিছুর উপর যেটা অবশ্যই একজন মানুষ যে সময়টুকু সেটার পেছনে দেবে সেক্ষেত্রে পাবে। তো আমরা সেই হরর জনরা সেই সাহিত্যটাকে আপনাদের কাছে নিয়ে আসতে চাই। এবং এইরকম চেষ্টা এর আগেও বহু হয়েছে FM রেডিওতে বা এরকম কোনো একটা মিডিয়াতে, সেটা হওয়ার বাইরেও বিভিন্ন ম্যাগাজিনে, বিভিন্ন মিউজিক বা বিভিন্ন ভাবে অনেকেই এ কাজটা করে গেছে। আমরা সেটাকে একটা আমাদের মতো করে একটা ফরম্যাটে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমরা ছোটো ছোটো হরর গল্প দিয়ে শুরু করেছি, আজকে এতদিন পরে এসে মোটামুটি হরর ক্লাবের আজকে 41তম এপিসোড যদি ভুল করে না থাকে। তো এই সময়টাতে এসে আমরা প্রথম ধারাবাহিক গল্পের একটা জিনিস ইন্ট্রোডিউস করেছি ভূতিকাতে। তো সেটাও করতে কিন্তু আমাদের পর্যাপ্ত সাহস সঞ্চয় করতে হয়েছে এবং সেই সাহসটা দিয়েছেন আপনারা। তো যাই হোক, কথা না বাড়িয়ে এখন আরো একটা গল্পে চলে যাচ্ছি। সম্ভবত এটাই আজকে প্রথম হরর গল্পের শেষ গল্প। এই গল্পটা ঠিক হরর গল্প বলা যায় কিনা যায় না, গুচ্ছ হরর গল্প গল্প হিসেবে প্রকাশ করেছিলেন মিলন গাঙ্গুলি, এই গল্পটার লেখক। একটা গল্প ক্যাফেনবার, সেটা লাস্ট উইকে পড়া হয়েছিল। তো এবার পড়ব হচ্ছে শিকারের শেষ মৌসুম। ঠিক হরর গল্প বা একজন মানে খুব তিলে চমকানো ভয়ের গল্প হয়তো না, গল্পটা কিছুটা হলেও অন্যরকম আমার মনে হয়, যারা শুনবেন তাদের শুনতে খারাপ লাগবে। তো চলে যাচ্ছি আমাদের আজকে ভূতেশ্বর হরর ক্লাবের শেষ গল্প। বসন্ত প্রায় শেষ, বাতাসে শীতের ছোঁয়া, সন্ধ্যার পর তো ভালোই শীত লাগে। অচেনা কিছু ফুল ফুটেছে দুই ধারে, যেগুলো শুধু বসন্তের শেষে ফোটে। শিকারে মৌসুম শেষ প্রায়, এখনো কেউ আসবে না শিকারে, এসে কোনো লাভও নেই, জঙ্গলটা ন্যাড়া হয়ে যাবে, সব জীবজন্তুগুলো চলে যাবে শীত খুঁড়ে। শুকনো পাতার স্তূপ এত উঁচু হবে যে হাঁটতে গেলে মনে হবে পাঁপড় ভাজার উপর দিয়ে হাঁটছে। নিজের উপরই খেপে আছে বদরুল। বড্ড ভুল সময় এসেছে সেকালে, না হলেও পারত। কিন্তু নেশা, এক ভয়াল নেশা। গত 10 বছর নিয়মিত আসছে সে শিকারে এই জঙ্গলে। এখনকার প্রত্যেকটা গাছ, এখানকার প্রত্যেকটা গাছপালা ওর কাছে দারুণ পরিচিত। প্রত্যেকটা ঘন ছোপ, বুনো গুল্ম আর কি প্রজাপতি সব কিছু টানে ওকে। তাই তো প্রত্যেক বছর বসন্তের শেষে চলে আসে জঙ্গলের ভেতর। দক্ষ শিকারী হিসেবে নাম আছে ওর। আর এই জঙ্গলের বুনো হরিণগুলো বেশ বিখ্যাত। কানাডার আর কোনো গহীন বনভূমিতে এরকম বড় শিংওয়ালা হরিণ পাওয়া যায় না। স্থানীয় লোকেরা হরিণগুলোকে বলে মুস। এবছর ওখানে ওর ছুটিটা দিল একটু দেরি করে। এত দেরি করলো যে শিকারের মৌসুমটা গেল শেষ হয়ে। অন্য কেউ হলে আসতো না। বদ্রু অন্য ধাতুতে করা অরণ্যের সাহায্যে একবার পেয়েছে সেই শুধু জানে এর টান উপেক্ষা করা কত কঠিন। চলে এসেছে সে কাঁধের উপর প্রিয় রাইফেলটাকে দিয়ে। সবাই অবশ্য বলাবলি করেছে এবার খালি হাতে ফিরতে হবে প্রকৃতিতে। গত সপ্তাহে 3 জন শিকারি গিয়েছিল বনে, লাভ হয়নি। হরিণ তো দূরের কথা, হরিণের লাদাও দেখেনি কেউ। দুনো ঘাসের উপর দিয়ে ধীরে ধীরে হেঁটে যাচ্ছে বদ্রু, সতর্ক চোখে নজর রাখছে। ভোর 6টা এসে ঢুকেছে বনের ভেতরে। এখন বিকেল গড়িয়ে গেছে। জঙ্গলের ভেতরে কাকের পালকের মতো অন্ধকার নেমে আসছে। আর কেউ হলে ফিরে যাবার জন্য অস্থির হয়ে যেত। বদ্রুল শক্ত পাল্লা, ফেরার প্রশ্ন তো ওঠেই না, বরং বনভূমির আরো ভেতরে ঢুকছে সে। বুনো ছাঁচালো গন্ধে নেশা নেশা লাগছে ওর। সত্যি তাই, এবার বোধ হয় জীবনের প্রথম খালি হাতে ফিরতে হবে তাকে। অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাকে কষে কিছু গালিগালাজ দিল। দুপুরে শুকনো একটা রুটি আর কৌটার মাছ দিয়ে খাবার সেরেছে। পানের ক্যান্টিনটা খালি হয়ে গেছে, তেষ্টা পেয়েছে অনেকক্ষণ হলো। ভয়ের কিছু নেই, আর কিছুটা সামনে একটা ঝর্ণা আছে, সেখান থেকে ক্যান্টিনটা ভরে নিতে হবে। পানেও গিলতে হবে পেট ভরে। তারপর কোনো গাছের ডালে বসে রাতের জন্য আশ্রয় নিতে হবে। রাতের বেলা ঝর্ণার পানি খেতে আসতে পারে কোনো হরিণ, তখন চুপচাপ হাঁটতে লাগলো। পায়ের নিচে শুকনো ডাল আর ছড়া পাতা পড়ছে, তারপরও শব্দ হচ্ছে না। অনেক বছর জঙ্গলে হেঁটে অভ্যস্ত হয়ে গেছে সে, শিখে গেছে সব কৌশল। ঝর্ণাটা দূরে থাকতেই আগুনের কুণ্ডটা চোখে পড়লো বদ্রুলে। এ আবার কি, কেউ ক্যাম্প ফায়ার করছে নাকি? তাই তো মনে হচ্ছে। কারা এলো এই শিকারের শেষ মৌসুমে? সতর্ক পায়ে আরো কিছুটা সামনে এগিয়ে গেল সে। বড় একটা গাছের গুঁড়িতে ঠেস দিয়ে দাঁড়ালো। রাইফেলটা তুলে নিল কাঁধে যত্ন করে। চোখ রাখলো রাইফেলে ফিট করা টেলিস্কোপটার উপর। সাথে সাথে লাফ দিয়ে ঝর্ণাটা সামনে চলে এলো। ঝির ঝির বয়ে যাচ্ছে ঝর্ণা। নারায়ণ সাইজের পাথর, শ্যাওলায় সবুজ। বুড়ো নাবিকের দাড়ির মতো সাদা ফেনা জমেছে পাথরের ফাঁকে ফাঁকে। ঝর্ণা থেকে একটু দূরেই আগুনের কুণ্ডটা ধীরে ধীরে চলছে। তার উপর গাছের ডালে গেঁথে ঝলসানো হচ্ছে বড় একটা মাছ, সম্ভবত ট্রাউট মাছ। এখানকার ঝর্ণাগুলোতে তাই পাওয়া যায়। একটা বড় কেটলিও ঝুলছে, ভেতরে কি সিদ্ধ হচ্ছে কি জানে, কফি। ডান দিকে ছোট্ট একটা তাঁবু খোলা, ভেতরে বসে আছে দুজন নরনারী, ব্যস্ত নিজেদের নিয়ে। এই গভীর নির্জনে কাছাকাছি চলে আসায় ভুলে গেছে আর সব কিছু অস্তিত্ব। কল্পনাও করতে পারেনি শিকারের শেষ মৌসুমে আরো কেউ আসতে পারে। ছেলেরা হাসিমুখে কি যেন বলল, মেয়েটা খিলখিল করে হেসে উঠল। আদিম পরিবেশে আদিম অবস্থায় রয়েছে ওরা, আবিষ্কার করছে একে অপরকে। টেলিস্কোপের ফোকাস অ্যাডজাস্ট করতে দুজনের চেহারার মাথা আরো স্পষ্ট হয়ে উঠল। মাথা দুটো ফুটবলের মতো বড় বড় দেখাচ্ছে। এই মুহূর্তে ট্রিগারে চাপ দিলে মাত্র এক গুলিতে দুজনেই মারা যাবে। পরীক্ষা করে দেখবে নাকি, ভাবল বদরুল। হাতটা নিষ্পিস করছে, শিকারের মৌসুম শেষ। তাতে কি, এবছর না হয় অন্যরকম শিকার করা যাক। হুশ করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে ট্রিগারে চাপ দিল সে। আজকের মতো সময়টা কিন্তু একদম প্রায় শেষ। স্টুডিও ঘুরতে সময় 1:50 এই ঠিক এই সময়টা তো যিনি আমার সাথে আছেন, যারা আমাদের সাথে আছেন তাদের সবাইকে স্পেশাল থ্যাংকস এতটা সময় এতটা রাত পর্যন্ত থেকে থাকার জন্য, শেষ গল্পটা পর্যন্ত শোনার জন্য। তো রূপ তো স্টুডিওতেই আছে আমাদের সাথে, ফ্যান্টম হরর ক্লাবের। তো রূপ, কেমন লাগলো শেষ গল্পটা?
জি ভাই, বেশ ভালো। মানে ব্যাপারটা হচ্ছে একটু ছোটবেলার ফিলিংস পাচ্ছিলাম।
ছোটবেলার ফিলিংস কিরকম?
মানে ছোটবেলা যখন আমি
একটু বড়দের গল্প ছিল বোধহয়, আচ্ছা শুনি কি
হলো। ব্যাপারটা হচ্ছে ছোটবেলায় ভূতের ভূমি যখন আমি শুনতাম তখন মানে ব্যাপারটা শুনতাম আর অ্যাকচুয়ালি মানে কল্পনাতে একটা প্রতিচ্ছবি ধরে নিতাম আর কি। তো ওইভাবেই ভয়টা অ্যাকচুয়ালি লাগা।
আর আজকে এই শেষ গল্পটা কিরকম মানে একদম ভিজুয়ালাইজ করেছো?
হ্যাঁ, এরকম ইউটিলাইজ করেছি। মানে
ভিজুয়ালাইজ যদি এই গল্পটা করতে হয় পুরোটা, যাক সেটা শেয়ার নাই করি আমরা অনলাইনে। রূপের জন্য এই জন্য স্পেশাল ভালোবাসা। এবং ফ্যান্টম হরর ক্লাব থেকে রেগুলার আমাদেরকে বেশ অনেক মেইল করা হচ্ছে, অনেক স্টোরি পাঠাচ্ছে হরর ক্লাবের মেম্বাররা, সেজন্য অবশ্যই এই হরর ক্লাব থেকে আরো অনেক বেশি ধন্যবাদ। এবং এরকম আপনারাও আপনাদের হরর ক্লাব গুলো থেকে, যেমন ব্ল্যাক ম্যাজিক হরর ক্লাব, সম্ভবত ফারহান আরাফাত, এই ধরনের মানে আমি নাম দেখা যায় যে মানে না দেখলে না লেখা থাকলে সামনে অনেক সময় নাম ভুল হয়ে যায়, তো সেটা আশা করি যার নাম বলছি তিনি ক্ষমা করবেন। তো এরকম ব্ল্যাক ম্যাজিক হরর ক্লাব, বাংলাদেশ হরর ক্লাব, রাজ হরর ক্লাব, এই কয়েকটা ক্লাব, ফ্যান্টম হরর ক্লাব, এরা খুব প্রতিনিয়ত রেগুলার আমাদেরকে অনেক মেইল পাঠে। এর বাইরে আরো অনেক হরর ক্লাব হচ্ছে, লাস্ট উইক তো বেশ কয়েকটা হরর ক্লাবের মেইল পেয়েছি, যেমন পাটনারা হরর ক্লাব নামে একটা হরর ক্লাবের মেইল পেয়েছিলাম। তারপর আফ্রিদি তুহিন আমাদেরকে আরো একটা হরর ক্লাবের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছে, সেটা হচ্ছে জামালপুর হরর ক্লাব। এবং জামালপুর হরর ক্লাবের জামালপুর থেকে বেশ অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছে তাদের হরর ক্লাব নিয়ে, এবং তাদের নামগুলো আমাদেরকে পড়ার জন্য রিকোয়েস্ট করা হয়েছিল। আমি একটু খুঁজে নিচ্ছি, এই পাকে শেষ করার আগে তাদের মেইলে একটু খুঁজে নেওয়ার চেষ্টা করছি, দেখি খুঁজে পাই কিনা। তো যাই হোক, এই এই কথার ফাঁকে আবার বলে দিচ্ছি আজকের মতো হরর ক্লাব এখানেই শেষ হচ্ছে। আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি, আপনার হরর ক্লাবের কথা, আপনার লেখা কোনো গল্প কিংবা আপনার শোনা কোনো হরর গল্প, আপনার যেটা শুনে অনেক ভালো লেগেছিল, আপনি যে গল্পটা আমাদের সাথে শেয়ার করতে চান, কিংবা আপনি ভূতিকাতে কোনো গল্প যদি শুনতে চান সেই গল্পটাও আপনি আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন। এবং সেটা পাঠানোর ঠিকানাটা হচ্ছে আমাদের ভূতফেমের যে মেইল অ্যাড্রেস, যেটা ভূতফেম@radiovoorthi.fm, এখানে আপনি মেইল করে পাঠাবেন। সাবজেক্ট লিখে লিখতে হবে হরর ক্লাব, জামালপুর হরর ক্লাব নামে একটি হরর ক্লাবের কথা আমাদেরকে জানিয়েছে জানানো হয়েছে। এবং এই ক্লাবের যারা মেম্বার তারা সবাই ক্লাস টেনে পড়ে, জামালপুর হরর ক্লাব নিয়ে কিছু কথা বলতে বলা হয়েছে। রাকেশ, ডিএম শরণ, রাকেশ এবং রাফি, এই নিয়ে জামালপুর হরর ক্লাব, তারা প্রত্যেকে স্কুলে পড়ে। তো হরর ক্লাবে জয়েন করার জন্য অবশ্যই ওয়েলকাম করছি তাদেরকে, এবং আশা করি এই ক্লাস টেনে পড়া, নাইন টেনে পড়া এই ছেলেগুলো ভয়কে এন্টারটেইনমেন্টের ভেতর নিয়ে আসতে পারবে, বাইরের সকল ভয় যেন উঠে যায়। আমাদের সব জায়গা থেকে, আমাদের জীবনের সব জায়গা থেকে সকল ভয় উঠে যায়, ভয় দুঃখ এগুলো যেন আদর্শ পৃথিবীতে হাতরা মানুষ সিনেমা দেখেই শুধু ভয় পাবে, সিনেমা দেখেই শুধু দুঃখ পাবে, তার গল্প উপন্যাস পড়েই শুধু দুঃখ পাবে, দুঃখ রোমাঞ্চন করবে জীবনের বাকি দুঃখগুলো, বাকি ভয়গুলো। আমি জানি এটা হয়তো কখনো সম্ভব না,
একদম মানে কখনোই সারা পৃথিবীর মানুষ একসাথে হয়তো প্রচন্ড সুখী হয়ে যেতে পারবে না। তারপর আমরা সেই সুখের পৃথিবীর স্বপ্ন দেখি, জন লেনন যেরকম স্বপ্ন দেখতেন, সেই স্বপ্নটা মানে সেই সীমানাহীন একটা পৃথিবী, হয়তো কোনো রেসিজম থাকবে না, কেউ কাউকে ছোট করবে না, কোনো মানুষে মানুষে মানে মানুষটাই আসল পরিচয়, কেউ বাইরে কোনো ভেদাভেদ থাকবে না, এবং অবশ্যই কোনো কুসংস্কার থাকবে না। তো যাই হোক না কেন, সেই প্রত্যাশা এবং সেই কথাগুলোর ফাঁকে ফাঁকে আবার ফিরে আসবো আমরা ভূত প্রেম হরর ক্লাব নিয়ে। তো এখন চলে যাচ্ছি, আপাতত একটা গানে চলে যাচ্ছি এবং গান শুনতে শুনতে বিদায় নিচ্ছি। আগামীকাল আবার ও আইজিতে কথা হবে, আগামীকালকে ট্রিবিউট শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। খুবই এক্সাইটিং ও আইজির একটা এপিসোডের প্রত্যাশায় থাকলাম, শেষ করছি। শুধু থাকুন রেডিও ফুসি থিয়েটার ফ্যান এন্ড ফুসি এক্সক্লুসিভলি অন ফিউশনবিটি.কম।